This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
ডরের 87তম পর্বে সবাইকে আরো একবার আমন্ত্রণ, আরো একবার নিমন্ত্রণ জানাচ্ছি। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, বৃহস্পতিবার রাত 12টা, এক অর্থে শুক্রবারের দিন শুরু হয়ে গেছে। আজকে ডর আমরা যেভাবে পরিবেশন করছি সেখানে আসলে মূল ভূমিকায় হচ্ছে সুমন। অন দ্য স্পট থেকে সুমন আমাদের সঙ্গে যোগ দেবে। সুমন ও লোবানকে নিয়ে আজকে ডরের যাত্রা শুরু হচ্ছে। পুরান ঢাকার লোহারপুল এলাকার একটি বিশেষ হন্টেড প্লেসে এই সপ্তাহে ডরটি ধারণ করা হয়েছে। প্রিয় শ্রোতা, আমি আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে থাকব এবং চারজন অতিথিকে নিয়ে আজকের ডরের যাত্রা শুরু হচ্ছে। রনি, বাবু, হাসান এবং ইমন। শুরু করছি ডরের মূল পর্ব এবং অনুষ্ঠান শুরু করবার আগেই আমরা আমাদের হন্টেড প্লেসে যাওয়ার বেশ কিছু সাউন্ড বাইট শুনিয়ে ধীরে ধীরে ডরের মূল পর্বে প্রবেশ করব। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
রাত প্রায় 10টার উপরে বাজে এবং এই মুহূর্তে ঠিক কারওয়ান বাজার এলাকাতেই আছি। আর বুঝতে পাচ্ছেন কোলাহল এখনো পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় কি পরিমাণ রয়ে গেছে। আশা করি এই নয়েজ শুনে অনেকে বুঝে গেছেন। সো এখান থেকেই আমার জার্নি শুরু হবে এবং আজকে আমি একাই যাচ্ছি। আর আজকে আমি যাব পুরানো ঢাকার লোহারপুল এলাকায়। এবং একটু আগে কথা হয়েছে টিমের সাথে, ডট টিম কিন্তু পৌঁছে গেছে যথারীতি তাদের গন্তব্যে। এখন হচ্ছে আমার পৌঁছানোর পালা। চলুন আমরা জার্নি শুরু করি আজকের মতো। এখান থেকে ডেস্টিনেশন হচ্ছে পুরান ঢাকার লোহারপুল। কারওয়ান বাজার থেকে প্রায় এক ঘন্টা জার্নির পর পৌঁছাই পুরান ঢাকার লোহারপুলে। এই হচ্ছে লোহারপুল এবং এই মুহূর্তে লোহারপুলে আছি এবং এখানকার নয়েজটা কিন্তু কিছুটা কম কারওয়ান বাজার থেকে, অনেকেই কিন্তু বুঝতে পাচ্ছেন। এবং যদিও আসতে অনেকটা কষ্ট হয়েছে, রাস্তায় অনেক জ্যাম ছিল, জানি না এত রাতের বেলা আজকে হঠাৎ করে কি হয়েছে। তো যাই হোক, ফাইনালি আমি পৌঁছে গেছি এবং সেই বাড়িটার সামনেই আছি। কিছুক্ষণের মধ্যেই বাড়িটাতে ঢুকব। তবে লোহারপুল এলাকার যে জায়গাটাতে আছি আশেপাশে বটগাছও রয়েছে এবং এর চেয়ে বেশি কিছু আর আমি বলছি না। এই এরিয়াতে একটা বাড়ির মধ্যে যাচ্ছি এবং ওই বাড়িটাতে আপাতত কোনো মানুষের থাকা হচ্ছে না, বিশেষ রিজন রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে। সেই রিজনগুলো আস্তে আস্তে আপনাদেরকে বর্ণনা করব। চলুন আপাতত বাড়ির ভেতরে ঢুকি যেখানে ডর টিম অপেক্ষা করছে আমার জন্য। প্রত্যেকেই উপস্থিত আছেন দেখতে পাচ্ছি আজকে যাদেরকে নিয়ে শুরু করা যাবে এবং হোপসো ডট টিমও আপনাদেরকে বেশ ভালোভাবে এই জায়গাতে নিয়ে এসেছে। কিছু কিছু ঘটনা তো আপনারা জেনে গেছেন যে এই বাড়িটা সম্পর্কে, যে বাড়িটাতে আমরা আছি এবং পুরান ঢাকার এই লোহারপুল এলাকার একটু এনভায়রনমেন্টটা যারা বাইরে একটু দেখেছেন নিশ্চয়ই যে অনেকের কাছে একটু অন্যরকম মনে হবে। বিশেষ করে রনির চোখে মুখে তো আমি একটু অন্যরকম কিউরিয়াস একটা ভাব দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকের মতো আমাদের মূল জার্নি শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। এই বাড়িটার কিছু একটা ঘটনা রয়েছে, এটা তো সবাই আন্দাজ করতেই পারছেন। সেই ঘটনাটা ধীরে ধীরে আমি আপনাদের সামনে ডিসক্লোজ করব। ঘটনাগুলোতে যাওয়ার আগে, আপনাদের ঘটনাগুলো শুনতে শুরু করার আগে একটু বলে দেই, সেটা হচ্ছে আপনারা যদি চান ডরের জার্নিতে যোগ দিতে পারেন। আমার ফেসবুক ফ্যান পেজ রয়েছে আর জে সুমন, www.facebook.com/rjsuman, সেখানে যোগ দিয়ে কিন্তু আপনি আমাদের জার্নিতে যোগ দিতে পারেন। আর এই জার্নিটা এখন শুরু হচ্ছে। সেই জার্নিতে যাওয়ার আগে শুধু এতটুকু বলি যে আজকে আমরা যে বাড়িটাতে আছি এই বাড়ির থার্ড ফ্লোরে আমরা রয়েছি এবং থার্ড ফ্লোরটা পরিত্যক্ত একটা ফ্লোর, পরিত্যক্ত ইন এ সেন্স বেশ অনেকদিন ধরেই এখানে মানুষ থাকে না, তবে এতটাও পরিত্যক্ত না যে যেখানে একদম মানুষের আনাগোনা যুগ যুগ ধরে নেই, এতটুকুও না, তবে অনেকটাই পরিত্যক্ত বলা যায়। এবং এই বাড়িটার ঘটনাতে যাওয়ার আগে শুধু এতটুকু বলি আমরা যেই রুমটাতে আছি সেই রুমটা মূল হন্টেড রুম না, এই রুমটার পাশের রুমটা হচ্ছে মূল হন্টেড রুম, কিন্তু ওই রুমটা এত মাত্রায় হন্টেড আমাদেরকে বলা হয়েছে এবং আমাদেরকে নিষেধ করা হয়েছে ওই রুমটাতে যেন আমরা না বসি, দ্যাটস ওয়াই আমরা পাশের রুমটাতে বসেছি। এবং এই রুমে বসেই আমরা পাশের রুমের ঘটনাগুলো আপনাদেরকে বলবো। তার আগে আজকে যারা আমার সঙ্গে যোগ দিয়েছে ডরের জার্নিতে এসেছেন তাদের ঘটনাগুলো শুনতে শুরু করি। এবার প্রথমে আমরা যার কাছে যাব অলরেডি তার সাথে অনেকেরই পরিচয় ঘটে গেছে, পুরো ডর টিম এবং সেই সাথে ডর যারা শুনে থাকে তাকে হয়তো অনেকেই চিনে থাকবেন। খুব বেশি দিন হয়নি, সম্ভবত লাস্ট জানুয়ারিতে উনি আমাদের সাথে কোনো একটা জার্নিতে গিয়েছিলেন এবং কিছু ঘটনা বলেছিলেন। ঘটনাগুলো ছিল ইংল্যান্ডের ঘটনা, এরপরেই উনি আবার ইংল্যান্ডে চলে গিয়েছিলেন, ইংল্যান্ড থেকে মাত্র কিছুদিন আগে আবার বাংলাদেশে ব্যাক করেছে এবং সে আরো একবার ডরের জার্নিতে যোগ দিয়েছে। সো আমরা এবার তার কাছেই চলে যাচ্ছি। ওকে, কি অবস্থা, কেমন আছেন?
রনি বলছি, খুব ভালো। আমি এখন আর প্রবাসী নেই,
বাংলাদেশে চলে আসছেন। ওকে, ওয়েলকাম ব্যাক, সেই সাথে ওয়েলকাম টু দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ডর। ওকে রনি ভাই, আমরা গত বার যখন আপনি এসেছিলেন আপনার কাছ থেকে আমরা বেশ কিছু ভালো ঘটনা পেয়েছিলাম, বিশেষ করে আমার একটা ঘটনা এখনো মনে আছে, একটা ছবি নিয়ে একটা ঘটনা ছিল একটা বাসার, যেখানে বাঙালি কিছু ছেলেও ছিল, আপনিও ওয়ান অফ দেম তাদের মধ্যে ছিলেন, শেষ পর্যন্ত আপনাদের বাসাটা ছেড়ে দিতে হয়েছিল এবং আমরা বেশ রেসপন্স পেয়েছি ডরের লিসনারদের কাছ থেকে। আই হোপ যে এবারও এমন কিছু এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে যাচ্ছেন যেটা আমরা আরো অনেক ভালো রেসপন্স পাবো। আমরা তাহলে শুনি ঘটনাগুলোর দিকে যাই।
প্রথম ঘটনা যেটা ছিল এটা হলো দুই ভাই এবং দুই বোনের কাহিনী। এটা আমি থাকতাম আসলে আপনার স্টোন ইস্টেন্টন রোড কভেন্ট্রিতে, এটা ঠিক তার পাশে একটি রোড, ওজিল রোডের ঘটনা। ঘটনাটি হয় আজ থেকে 6-7 বছর আগে এবং ওই ঘটনা হওয়ার এক সপ্তাহ পরে বন্ধ করে দেওয়া হয়। দুই ভাই দুই বোন ছিল, পলিশ ছিল পোল্যান্ডের, তারা ঘুরতে আসে, যে রুমটা ভাড়া করে যেদিন তারা উঠে ঠিক তার পরের দিনই তারা চারটা মানুষ সুইসাইড এক রুমের ভিতরে, এবং তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল না, তারা দুই ভাই দুই বোন ছিল,
মানে সুইসাইড করে।
হ্যাঁ, সুইসাইড ছিল
একই সাথে।
প্রথম এটা পুলিশ মনে করেছিল মার্ডার, কিন্তু পরবর্তীতে ভালোভাবে তারা যখন জিনিসগুলোকে নিয়ে তদন্ত করে তখন তারা এটা বলে যে এটা সুইসাইড কেস, তারা একে অপরকে খুন করে। এখন এইটার ব্যাখ্যা তারা যখন ব্যাকগ্রাউন্ডে যাওয়া শুরু করে তারা কিন্তু তারা ফ্যামিলিগত ভাবে কোন প্রবলেম দেখে না।
মানে খুনের ধরনটা কিরকম?
খুনের ধরনটা ছিল আসলে এই ব্যাপারটা আমি এতটা জানতে পারিনি, তবে যতটুকু বলেছে যে আমি মোস্ট প্রবাবলি যে একে অপরকে মেরে ফেলে কিছু একটা দিয়ে। এখন আমার এখানে একটা কোশ্চেন আছে যে দুজন যদি দুজনকে মারে বাকি দুজন তাহলে নিজেদেরকে মারছে, ব্যাপারটা এরকম হইতে পারে, আর না হলে অন্য কোনো ফোর্স ছিল। কারণ পুলিশ যেটা বলতেছিল যে লাইক যে ব্যাপারটা নিয়ে তারা একটু গোলমালে আছে, কারণ সচরাচর যদি কোনো মার্ডার হয় যে ওয়েটা হয় তারা অভ্যস্ত, কিন্তু এটা টোটালি ডিফারেন্ট ছিল, মানে ওরা মিলেতে পারতেছিল না ব্যাপারটা। একজন যদি আরেকজনকে, আরেকজন নিজেকে সুইসাইড করছে, হ্যাঁ, তাহলে সেই আলামতগুলো পাওয়া যায়, কিন্তু এরকম ছিল না ব্যাপারটা, ব্যাপারটা টোটালি মানে গোলমাল ছিল, তারা কোনো হদিস করতে পারে না। তো পরবর্তীতে তারা বলে যে এটা সুইসাইড কেস বা অন্য কিছু আছে। মানে একটা কথা বলে রাখা ভালো যে বিশ্বাস অনেকেই হয়তো করবে না, ওই দেশে আমাদের থেকে বেশি হন্টেড কাহিনী হয়। মিডিয়াতে আসেনের কারণ যে অনেক বিজনেস আছে ওদের, লোকাল নিউজ পেপারে কিন্তু অনেক কিছু আসে। আপাতত প্রথম ঘটনা ছিল এটা। আমি ওই হোটেলে যাই, এখন ওখানে একটা বার, তিনতলাটা বার, উপরের দুইতলা স্টিল বন্ধ। আমি ওখানে যাই, ওখানে যে একজন ওদের ওয়েটার আছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করি কি আমাকে একটু দুইতলা বা তিনতলা নিয়ে যাওয়া যায়, আমি একটু যদি ছবি তুলতাম। বলেছে তুমি ঠিক আসার 3-4 সপ্তাহ আগে স্কটিশ ছেলে আসে, আর এই হন্টেড প্লেস গুলো কালেক্ট করতে ভালো লাগে, হবি ছিল, আমি ওকে নিয়ে যাই। তো এর এক সপ্তাহ পরে আমি তাকে ফোন দিই, ফোন দিয়ে আমি তাকে জানতে পারি তার মা বলছে সে ছেলে নাকি মেন্টালি ইমব্যালেন্স হয়ে গেছে। আমি এতটাই শুনে ভয় পাইলাম, আমি চিন্তা করলাম ছবিটা তোলার পর আমার কিছু
ডেফিনেটলি ভয়,
আমি ভয় পাইলাম, তো আমি আর তুলিনি ছবিটা। এর জন্য আমি সরি, কারণ আমি বলেছিলাম যে আমি কিছু কবি টবি নিয়ে আসবো, কিন্তু এরপরে আরো দু একটা জায়গা ছিল আমাদের শহরে, আমার ভয় ঢুকে মনে
ডনরি, কারণ হচ্ছে আপনি ছবি তুলে মানে যে ধরনের ঘটনা শুনেছেন, আই থিঙ্ক আপনার জায়গায় যে কেউ থাকলে এটাই করতো, এবং আমরা মনে করি যে ওটাই খুব ভালো ডিসিশন ছিল ছবিটা না তোলার, কারণ বলা যাচ্ছে না যে আসলে আলটিমেটলি কেন কি হতে যাচ্ছে।
অন্য দু একটা প্লেস আমার ওখানেই ছিল, আমি যে তুলতে পারতাম হয়তো বা, আমার না ভিতরে ভয় ঢুকছে একটা, এরপরে কেন জানি হঠাৎ করে ভয় পাই, যে চিন্তা করলাম যে তুলবো
যদি আবার
যদি কিছু হয়।
আমরাও চাই না যে এই ধরনের রিস্ক নিয়ে, ডর যারা শুনছেন, ডরের অনেক সাপোর্ট করেন, অনেক ধরনের ছবি তুলে পাঠান, যদি কখনো মনে করেন যে আপনার সাথে কোনো কিছু নেগেটিভ কোনো কিছু হওয়ার চান্স রয়েছে, প্লিজ আমরা আপনাদেরকে বলবো যে এই বিষয়গুলোতে খুবই কনসার্স থাকবেন এবং এই ধরনের ঘটনাগুলো এড়িয়ে চলবেন।
রাতের স্পেশালি অন্ধকারের ভিতরে ছবি তোলার জন্য কিছু লেন্স পাওয়া যায়, আমি সবকিছু নিয়ে প্রিপারেশন নিয়ে গেছিলাম যে ছবিটা তুলবো, কিন্তু ওই লোক আমার বলতেছে যে আমি দিতে পারি বাট তোমার
রেসপন্সিবিলিটি।
হ্যাঁ,
সো ওই স্পটটার অবস্থা এখন কি অবস্থা?
ওই যে বারটা, ওই বারটা ওরা চালু করে এক বছর, বলে যে বিজনেস এর খুব বাজে অবস্থা, এই বিল্ডিং এ মানুষ তো দূরের কথা, আশেপাশ থেকে রোড ঠেকেও যায় না, তো আমরা এটা বন্ধ করে।
এত কম কাস্টমারের পেছনে কি ওই ধরনের ঘটনাটা?
হ্যাঁ হ্যাঁ, কিছুটা রাশ থাকে, কারণ ওখানে কিন্তু মানুষ খুব আপডেট থাকে,
অনেকেই জানে,
অনেকেই জানে, যেহেতু
এই জন্য দেখা গেছে যে খুব একটা আগ্রহী না
না, এবং ঠিক তার পাশের রোডে কিন্তু অনেক পাব আছে যেগুলো খুব ভালোভাবে চলতেছে,
বিজনেস করতে পারে,
বিজনেস করতে পারে না, ঠিক আছে, তো ওরা বলতেছে যে আমরা মুভ করে অন্য জায়গায় চলে যাবো।
এবার পরের ঘটনায় যাই।
আচ্ছা, এই ঘটনাটা হন্টেড কতটুকু যায় না, প্রচন্ড মিস্টেরিয়াস, এটার যদি কেউ দলিল বা প্রুফ লাগে ইউটিউবে যাবেন, লিখেন মিসিং স্টুডেন্ট ইন কভেন্ট্রি, দেখবেন যে অজি নামে একটি ছেলে আছে, অজি একেইলি নাম অ্যাকচুয়ালি, ও নাইজেরিয়ান, 6'3" হাইট, ইউটিউবে দেখবেন 3 মিনিট একটা ভিডিও আছে, ওখানে কভেন্ট্রির পুলিশ কমিশনার বলতেছে আমি বুঝতেছি না এটা কি সলভিং হবে। ছেলেটার স্টোরি বলে, ছেলেটা আমার ব্যাচমেট ছিল, আমার যে ফ্রেন্ড বলবো না বাট হাই হ্যালো একটা কথা হতো, এটা মিসিং হয় জানুয়ারির 31 তারিখ 2015, ওই দিন সে পাব থেকে ড্রিঙ্ক করেছে, একটু ইনটক্সিকেশনে ছিল, ড্রিঙ্ক করার পর যেটা হয় কোয়াইট নর্মাল, তো সে হেঁটে যাচ্ছে, ওই ভিডিওতে দেখবেন ও যে হেঁটে যাচ্ছে রাস্তা থেকে, হ্যাঁ সিসি ক্যামেরায় কিন্তু ওগুলো দেখাচ্ছে, হেঁটে যাচ্ছে বাসার দিকে যাচ্ছিল, কিন্তু বাই চান্স ওগুলো রাস্তায় ঢুকে, ওগুলো লেখা আছে একটু রং টার্ন, এরকম কথা লেখা আছে, যেখানে রং টানটা নেয় ওই রোডে মেবি সিসি ক্যামেরাটা অফ বা নষ্ট ছিল, একটার পরের রোডে সিসি ক্যামেরা চালু, এর ভিতরে যে ওই মানুষ কই গেছে, এখন 1 বছরের বেশি হয়েছে, এখনো পর্যন্ত তোদের পুলিশও জানে না, মানে কোন সলভিং করতে পারে নাই, খুঁজে পাওয়া যায় নাই এখনো পর্যন্ত, অনেকেই অনেক ধারণা দিয়েছে, ইভেন এটাও আছে গুগল স্টিল অফারটা চালু আছে, কেউ যদি ওই মানুষ সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারে বা মানুষকে খোঁজার ক্ষেত্রে কোনো ভালো ইনফরমেশন পাওয়া যায় তাকে £20,000 দেওয়া হবে
প্রাইজ ঘোষণা,
স্টিল অফারটা ভ্যালিড। ওর মা নাইজেরিয়া থেকে চলে আসে ইউকেতে, অন্য অন্য হয়ে খোঁজা হয়, তো যে রোডে মিসিং হয় ওই রোডে একটা আপনার ড্রেন ছিল, অনেকে ধারণা করতেছে ও হয়তো বা ভুল ড্রেনে পড়ে গিয়েছে, এবং ওই ড্রেনটা আপনার সুয়ারের সিস্টেমটা ডাইরেক্ট নদীর সাথে কানেক্টেড, কিন্তু ওইখানে এত লম্বা একটা ছেলে 6'3" অনেক হাইট, ওর মতো মানুষ ওখান থেকে নদীতে যাওয়ার কোন প্রশ্নই আসে না, ইভেন একটা বাচ্চা পক্ষেও যাওয়াটা টাফ যদি খুব পানির ফ্লো থাকে, ওই মুহূর্তে বৃষ্টি ছিল না, ওই মুহূর্তে ছিল প্রচন্ড শীত,
পানির ফ্লো
ছিল না, আর ওদের দেশে রেইন যখন হয় খুব নর্মাল হয়, ওরকম হাই রেইন হয় না, আর ওই টাইমটাতে আমার ক্লিয়ার মনে আছে লাস্ট 1 উইকে কোনো রেইন হয়নি, ইভেন তারা ওই সুয়ারের সিস্টেম পর্যন্ত মানুষ ঢুকে চেক করেছে মেশিন দিয়ে, তারপরে আপনার ওদের নদীতে পিকচার গুলো দেখবেন আপনি, যে ডুবুরিটা নদীতে নদীর পিকচার গুলো আছে কোথাও পায় না,
আমরা বলতে পারি যে টোটালি মিস্টেরিয়াস কেস,
এখনো পর্যন্ত এটা সলভ হয়নি, ইভেন ও যদি পালায় ওদের কাছে 2 মিটার ব্যাপার, একটা মানুষ কই আছে কোথায় আছে কি অবস্থায় সব বের করে।
ওকে, সো একটা মিস্টেরিয়াস ঘটনা আপনার কাছে আমরা শুনে গেলাম, প্রথমটা হরর থেকে মিস্টেরিয়াস, আসলে হরর ঘটনাগুলো অনেকটা মিস্টেরিয়াসই থাকে, তো যাই হোক জানি না, এখানে আমরা অন্য কিছু নাই খুঁজি, মিস্টেরিয়াসটা মিস্টেরিয়াসই থাকছে, কারণ এখানে আমরা আসলে কোনো কিছু খুঁজে পাচ্ছি না,
ওদের পুলিশ আসলে এটা কোনো হদিস করতে পারে না।
অন্য কোন ঘটনার দিকে যাই আপনার কাছে, তো এবার আরো কিছু।
হ্যাঁ, ঘটনাটা হলো যে এটা হলো ওয়ারউইকশায়ারে লোকের বাসায় ঘটনা, যে মেইন ল্যান্ডলর্ড সে বাঙালি, হ্যাঁ ওনার নামটা নিচ্ছে না, নিতে না করছে, তো উনি আমাকে ঘটনাটা বলে, আমরা যখন কাজ করি আমাকে শেয়ার করে, উনি বলে যে এই ঘটনা খুব বেশি আগের না, ঘটনাটি হয় 2011 তে, ওই বাসাতে হাজবেন্ড ওয়াইফ থাকতো, তো ওনাদের মধ্যে ডিভোর্স হয়, হাজবেন্ড তার বাচ্চাটাকে নিয়ে যায়। তো যে ওয়াইফ ছিল উনি এইটা নিতে পারে না, উনি সুইসাইড করে। সুইসাইড করার পর বাসাটা প্রায় দুই এক বছর অফ হয়ে থাকে, তো উনি তারপর ভাড়া দেয়। 2013 তো উনি ভাড়া দেন, ঘটনাটি হয় 2013 মোস্ট প্রবাবলি দুই এক মাসের ভিতরে। তো তখন ওই নতুন যে ফ্যামিলি আসে তাদের তিনটা মেয়ে ছিল। ওটোম একটা রুম যেখানে সুইসাইড হয় যে রুমে, সেই রুমই হয়। হওয়ার পর পজেস হয়ে যায়। তো পজেস হওয়ার পর ওই ফ্যামিলি প্রিস্ট ডাকে, প্রিস্ট দেখে বলে যে আমার পক্ষে ওকে সুস্থ করা সম্ভব না, আপনি একটা কাজ করেন, আমি একটাকে হুজুরের মানে একটা মুসলিম হুজুরকে বলে
একটা হুজুরকে,
হ্যাঁ, এবং ওই হুজুরের সাথে আমার কথা হয়, আমি একটা ছবি তুলতে চাইছিলাম, উনি রাজি হন না।
আচ্ছা,
আমাকে বলছে তুমি ঘটনা শেয়ার করতে পারো, বাট আমার কথা না বললেই ভালো, হুজুরের নামও না বলতে না করছে।
আমরা যেটা অফ দ্য রেকর্ড আমরা শুনেছিলাম এবং সেই ব্রিটেনের কোন মসজিদে উনি আছেন এটাও বলেছে আমাদের কাছে, বাট যেহেতু ওনার একটা রেস্ট্রিকশন আছে, সো আমরা সেই রেস্ট্রিকশনের প্রতি শ্রদ্ধা রেখেই ওনার নাম এবং ওনার কোথায় কোন মসজিদে উনি আছে সেটাও আমরা প্রকাশ করছি না।
প্রথমে খ্রিস্টান ফ্যামিলিটা রাজি হতে যাচ্ছে না, অন্য ধর্মের আমরা যাবো কি যাবো না, পরে মেয়ের দিয়ে তাকে ওই লোকটা আসে, উনি যে বলে যে এই জিনিসটাকে আমি চেষ্টা করতে পারি বাট আপনার একটু লেট করছেন। পরে সে ট্রাই করে, ট্রাই করার পরে ওই জিনিসটাকে সে সুস্থ মানে ওই জিনিসটাকে ই করতে পারে, বাট প্রবলেম হয়ে গেল ওই মেয়েটা এখন মেন্টাল ইম্ব্যালেন্স, সুস্থ না, বলছে আপনাদের মেডিকেল ট্রিটমেন্ট আপনি দেখান। তো লাস্ট এক দুই বছর ধরে ট্রিটমেন্ট চলতেছে, বাট মেয়েটা হঠাৎ করেই একটু ইমেচুর আচরণ শুরু করে, এখনো স্টিল মেয়েটা বলছে যে ওই বাসাতে গেলে, বাসা চেঞ্জ করছে, ওখানে গেলে দেখতে পারবা, হঠাৎ ভালো আছে, হঠাৎ করে পাগলামি শুরু করে।
বাসা চেঞ্জ করেও কি কোনো ধরনের কোনো কিছু মানে বেনিফিট পায়
না? বেনিফিট পায় নাই, বাসাটা চেঞ্জ করছে, হুজুর যেটা বলেছে আমি সুস্থ করে দিই, আমি বলছি এটাকে চলে যাও, ওইটা চলে যেতে বলছে যে না আমি আমার মেয়ে হারাইছি, আমি ওকে নিয়ে যাবো সাথে।
যেই বাসা থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, যেই বাসা থেকে ওকে ধরেছে এই ধরনের জিনিস, তো সেই বাসাটার কি অবস্থা এখন?
উনি বলছে যে আমি বাসাটাকে এখন ভেঙে নতুন করে করার চিন্তা করছি।
মালিকটা হচ্ছে বাঙালি,
হ্যাঁ, এবং ওনার আরো চার পাঁচটা বাসা আছে, জন্য উনি অপারেট চেঞ্জ প্ল্যান্টেশন।
ওকে, সো এক এক করে ছোট ছোট করে আমরা কয়েকটা ঘটনা শুনে ফেললাম। তো রনি ভাই, আর কোন ধরনের ঘটনা কি আছে?
এইটা আমার বাংলাদেশের, আমি
আমরা আপনার এই ঘটনায় যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটা আমরা এক্সপিরিয়েন্স একটু বলি। এটা হরর কোন এক্সপিরিয়েন্স না, আমরা ডরের শ্রোতাদের কাছ থেকে যে কি ধরনের রেসপন্স পাই এবং শ্রোতারা যে আসলে এই ঘটনার সাথে বা যারা ডরে পার্টিসিপেট করে তারা যে কতটুকু কানেক্টেড এটা একটু বোঝানোর জন্য বলি। আমরা রনি ভাই যেমন এর আগে এসে গেছে এবং ইংল্যান্ড থেকে আসার পরপরই আবার ডর টিমের সাথে যোগাযোগ করেছে ঘটনা শেয়ার করার জন্য এসছে, বাইরে থেকে আমরা প্রায় ফেসবুকে আমি ব্যক্তিগতভাবে আমি ফোনও পাই। লন্ডন থেকে আমি প্রায় মাসেক আগে আমি একটা ফোন পেয়েছি, আমাকে একজন পরিচিত, আমার এক ফ্রেন্ড থাকে ওখানে, সো ও ফোন করেছে, তারই পরিচিত একজন, সে বলেছে এরকম একটা অনুষ্ঠান বাংলাদেশে হয়, এরকম এরা হোস্ট থাকে। সো আমার ফ্রেন্ড সামহাও তারপরে বুঝতে পারে যে সেটা আমি, তারপরে আমাকে ফোন দিয়েছে, আমার সাথে কথা বলিয়ে দিয়েছে ওই ছেলেটার। মানে এগুলো যখন শুনি না আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যে দেশের বাইরেও আমাদের ডর কতটুকু মানে মানুষের মনে ধরতে পেরেছে। আরো একটা উদাহরণ আমরা বলি ছোট্ট করে, সেটা হচ্ছে নরওয়েতে থাকে আমাদের একজন লিসনার আছে বাঙালি, আমি সরি যে নামটা আমি ভুলে গেছি, কোন একটা এপিসোডে অবশ্যই আমি তার নামটা বলবো, এবং সে নরওয়ে থেকে একটা ভিডিও পাঠিয়েছে ডরকে শুভকামনা জানিয়ে। চেষ্টা করবো আমার পেজে সেই ভিডিওটা জলদি আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব, এবং অনেক ধন্যবাদ যারা দেশের সীমানা পেরিয়ে দেশের বাইরে থেকেও ডর সাপোর্ট করে যাচ্ছেন বিভিন্নভাবে। যে যেখানেই থাকেন না কেন, যদি আপনারা কখনো বাংলাদেশে আসেন এবং চান সেখানকার কোন ধরনের কোন ঘটনা আপনাদের সাথে ঘটে গিয়ে থাকলে যদি শেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সেই ঘটনা শেয়ার করার জন্য কোনো না কোনো জার্নিতে নিয়ে যাব। সো রনি ভাই, এবার পরবর্তী ঘটনায় যাই।
পরবর্তী ঘটনা, আমি 3 এপ্রিল এবার বাংলাদেশে আসলাম। আমি 5 এপ্রিল আমার খুব ভালো একটা ফ্রেন্ড, পাশাপাশি আমাদের একই এলাকায় বাসা, মানে কথার মাঝখানে, ব্যক্তিগত কথার মাঝখানে আমাকে বলে যে আমার বড় ভাই প্রবলেম, বড় ভাইকে আসলে জিনিস ধরেছে। আমি বললাম যে আমি বিশ্বাস করি তুই বলতে থাক। তখন আমরা বলা শুরু করছে যে তার সাথে তার বড় ভাই গ্যাপ হলো 10 বছর, ওর বড় ভাইয়ের বয়স যখন 5 বছর, বাবা সৌদি আরব থাকে আর ওর মা পাপনা, তখন ওরা গ্রামে থাকতো, ও তখনও দুনিয়াতে আসেনি। গ্রামে তখন হাঁটাচলা করতে করতে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগে আমি বলতে পারতেছি না, ওর বড় ভাই পি করে, এইখানে পি করে, সেইখানে নাকি একটা ওই জায়গাটা নাকি একটা জিনের কবর ছিল, এবং তার পাশেই নাকি তার জিনের ছেলে ছিল, সে নাকি তারপর খুব চেতে গেছে। এই দিনের পর থেকে ওর ভাই স্টিল 30 বছর এখনো মেন্টাল ইম্ব্যালেন্স, এখনো সুস্থ হতে পারে। ও বাসায় আসার পর থেকে ওই দিন থেকে তার উল্টাপাল্টা বিহেভ শুরু হয়, এবং তার মা বাবা যখন দেখে যে জিনিসটা খুব বেড়ে গিয়েছে, এক দুই সপ্তাহ পরই তার বাবা তাকে ওই টাইমে সৌদি আরব নিয়ে যায়, ট্রিটমেন্ট করায়, ফিজিক্যাল মেন্টাল সবকিছু নর্মাল, সিঙ্গাপুর নিয়ে যায়, ওইখানেও ট্রিটমেন্ট করায়, কিছু নর্মাল, কোন প্রবলেম নেই, কিন্তু ছেলের বিহেভ পুরাই একদম মেন্টাল পেশেন্টের মতো, কথা বলতেছে আরেকজনের সাথে, ভাঙে ফেলতেছে। হ্যাঁ,
কিরকম কথা বলছে আরেকজনের সাথে?
কথা বলতেছে আরেকজনের সাথে যে ও আমাকে বলছে স্টিল যদি আমার বাসায় আসো মাঝে মাঝে দেখবা সে দরজা আটকে কথা বলে,
মনে হচ্ছে যে আরেকজনের সাথে কনভারসেশন
না। একটা জিনিস হলো যারা মেন্টালি ইমব্যালেন্স, একা একা কথা বলে, একা একাই কথা বলে, খুব ন্যাচারাল দেখলেই বোঝা যায় ওর কথাটা নাকি সে খুব সুস্থ অবস্থায় বসে কথা বলতেছে এবং মনে হচ্ছে একটা কনভারসেশন চলতেছে, হ্যাঁ আরেকজনের সাথে সে কথা বলতেছে, বাট তারা অন্য কোন সাউন্ড পায় না, কিন্তু মনে হচ্ছে যে সে তারা কি কোশ্চেন করতেছে সে অ্যান্সার দিচ্ছে, বা সে কোন কোশ্চেন করতেছে অ্যান্সার শুনতেছে, এরকম একটা অবস্থায়। মাঝে মাঝেই অনেক উল্টাপাল্টা জিনিস করে, উল্টাপাল্টা জিনিস করতে লেখা যাচ্ছে যে ভাঙাচুরা শুরু করছে ঘরের ভিতরে, বা যেটা বুঝায় আসলে যেটা পজিটিভ হলে মানুষ হয়। তো তারপরে দীর্ঘ 10 বছর পর ওর মা ওকে অনেক বাড়ি ওর বাবাকে বোঝানোর চেষ্টা করে যে হুজুর দেখাই, কিন্তু ওর বাবা আসলে এই জিনিসটা এতটাই অবিশ্বাস করে তাকে এখনো পর্যন্ত বুঝাইতে পারে নাই যে এটা একটা প্যারানরমাল কোনো কাজ হইতে পারে। তার মা খুব নামাজি ব্যক্তি, তাও দিয়ে নামাজ পড়তো, তো 1991 এর দিকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর দেখেই বলে এই ছেলে ঠিক এরকম একটা কাজ করছিল, কি করছিল, কি করার পর ওই যে যার কবরে পি করছে তার সন্তান তাকে ধরছে এবং ব্লাডের সাথে এতই মিশে গেছে যে এই ছেলেকে কোনোভাবেই সারানো সম্ভব না, আমি চেষ্টা করে দেখতে পারি। হুজুর ওই দিন তাবিজ দেয় তাকে, তাবিজ টাবি কিছু দেয়, ওই তাবিজ যেদিন দেয় বাসায় আসতে আসতে ওই তাবিজ হারাই গেছে। বাসায় আসার পর ওই ছেলে ওই দিন অতিরিক্ত পাগলামি শুরু করে, করার পর তার বাবা আর মার ভিতর একটা দ্বন্দ্ব হয়, তো দ্বন্দ্ব হবার পর আর মা স্টিল হুজুরের কাছে নিয়ে যেতে পারে এবং ওর ভাই বলে যে আমরা অনেক কিছু ফেস করছি ওর নিয়ে, ও দেখা যায় যে আমি সারাদিন কই ছিলাম আমি আসার পর বলে দিত,
এবং স্টিল নাও কি সেই রকম অবস্থা,
স্টিল নাও সেই অবস্থা, এবং আমি বললাম যে তোর বাবারে কি কোনোভাবেই বুঝায় কি একটা হুজুরের কাছে নেওয়া যায় না, জাস্ট নিয়ে যায় তো সমস্যা, তো ট্রিটমেন্ট করতেছে 30 বছর ট্রিটমেন্ট করে একটা মানুষ যদি সুস্থ না হয় ঠিক আছে, তারপরে ট্রাই তো করা উচিত বলছে যে আমার বাবা খেয়ে দেওয়া তৈরি আমি নিজে যাবো। তো এই ছিল আপাতত আমার আজকের স্টোরি।
ওকে, অনেক ধন্যবাদ যে আরো একবার আপনি আমাদের এই জার্নিতে এসে আপনার স্টোরিগুলো শেয়ার করেছেন, এবং আশা করি যে ভবিষ্যতে আরো পাবো যদি কোন ধরনের ঘটনা আপনার সাথে ঘটে থাকে।
আমি মোটামুটি দেখি কালেক্ট করা শুরু করব, আমার খুব ইচ্ছা আছে কালেক্ট করার, বাট আমি একটা কথা বাকিদের বলে রাখি যে ইউরিসিটি ভালো না।
এবং এক্সেস কিউরিসিটির কথা থেকে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, আমি একটা ইমেইলের রিপ্লাই একটু না দিলেই নয়, আজকে একটা ইমেইলের রিপ্লাই দিচ্ছি আমি। যারা ডরে ইমেইল করেছেন তাদের মধ্যে থেকে একজনের নাম হচ্ছে সপ্তর্ষি মন্ডল, খুব সম্ভবত সে হচ্ছে পশ্চিমবঙ্গের, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের একটা জায়গা আছে, খুব সম্ভবত বর্ধমান বা এই ধরনের নামটা হবে, বর্ধমান থেকে লিখে পাঠিয়েছেন এবং সে বলেছে যে সে নিজেকে একজন ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট বলেছে এবং সে বলেছে যে এগুলা নিয়ে সে অনেক ধরনের রিসার্চ করে থাকে এবং ডর সে যদিও অনেয়ারে শুনতে পায় না, বাট অনলাইনে প্রতি সময় ডর শুনে এবং ডরের ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো সে শুনেছে এবং সে ব্ল্যাক ম্যাজিক নিয়ে অনেক ধরনের কাজ করেছে এবং সেই কাজ করতে গিয়ে তার সাথে অনেক হন্টেড ঘটনা ঘটে গেছে এবং অনেক ধরনের এক্সিডেন্ট বলা যায় যেগুলাকে, ইনসিডেন্ট বলুন আর এক্সিডেন্ট বলি আমরা যেটাই বলি, তো সেই ধরনের ঘটনা ঘটেছে এবং সে কিন্তু সেখানে বলেছে যে আসলে ইন ডেপথ যদি কারো নলেজ না থাকে কেউ যেন এই ব্ল্যাক ম্যাজিকের চর্চাটা করতে না।
এখানে আমি একটা জিনিস উল্লেখ করি, ব্ল্যাক ম্যাজিকের সাথে যে জিনিসগুলো ঘটে এগুলো একটা হন্টেড না, পুরো ম্যাটারটি অন্য একটা ওয়ার্ল্ডের। হন্টেড হলো যে এমন কিছু ফেস করছেন যেটা আপনি এক্সপেক্ট করেন না বা আপনার সাথে কোন জিন
রাইট আনএক্সপেক্টেড একটা জিনিস আমি হঠাৎ করে ফেস করছি, আর ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে আপনি
করবেন আপনি জানেন
টেনে নিয়ে
আসতেছেন আপনি,
আমি অন্য ওয়ার্ল্ড এর কিছু শক্তিকে আমি একদম আমার বসে আনার জন্য আমি আমন্ত্রণ করে টেনে নিয়ে আসছি কিন্তু আমি হ্যান্ডেল করতে জানি না, আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ইট।
আপনি খাল কেটে কুমির আনছেন কিন্তু কুমির হ্যান্ডেল করতে পারে, এটা হন্টেড আমি বলবো না ব্যক্তিগতভাবে।
সো যেটাই হোক, মানে সপ্তর্ষি মন্ডল এটা ইমেইল করে আর কি আমাদেরকে জানিয়েছে এবং অনেক ধন্যবাদ, ইন্ডিয়া থেকে আপনি দর্শনেন ডাউনলোড করে হোক, অনলাইন থেকে হোক, যেভাবেই হোক শুনছেন এবং আপনার মতামত পাঠাচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাদের এই পার্টিসিপেশনের জন্য। সো রনি ভাই, সেই সাথে আপনাকেও ধন্যবাদ যে ডরে এসে আপনার
ধন্যবাদ।
আমরা প্রথম অতিথির এক্সপিরিয়েন্স গুলো কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যাব। তবে তার আগে একটু ঝটপট করে আমি বলে দিতে চাই, আপনারা যদি ডরে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook.com/rjsuman এবং স্পেলিংটা হচ্ছে SUMAN, অথবা আপনি আমাদেরকে মেইলও করতে পারেন, ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে dor8920@gmail.com, এখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আপনারা শুনছেন আরজে কিবরিয়ার ডর উইথ সুমন এবং রেহান, সাউন্ডে রয়েছে লোবান,
রনি, বাবু, হাসান এবং ইমন। এই চারজন বন্ধুদের সাথে করে আজকের ডর চলছে। ডরের 87তম পর্ব আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2 তে।
প্রতি বৃহস্পতিবার রাত 12টায় আমরা ডর নিয়ে থাকি আপনার সঙ্গে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর
প্রিয় শ্রোতা, ডর বাংলাদেশের হন্টেড প্লেস ভিত্তিক রেডিও শো, যেটি আপনার পাশের বাড়িতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা থেকে শুরু করে বাংলাদেশের একেবারে দুর্গম এলাকায় গিয়ে প্রতি সপ্তাহে আমরা ধারণ করি কি ঘটেছিল সেখানে, অ্যাম্বিয়েন্সটা কি এবং কি অধিভৌতিক ঘটনা ঘটেছিল কার জীবনে। আজকে এরকম চারজন বন্ধু, রনি, বাবু, হাসান এবং ইমন। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এই ডরে যারা অংশগ্রহণ করতে চান তাদের সবার জন্য বলছি, এই নম্বরে ফোন দিয়ে আপনার জীবনের ঘটনাগুলো যা ঘটে গেছে সেটা আপনি বলতে পারেন খুব ছোট করে, এবং সেল নম্বরটি অবশ্যই দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। প্রিয় শ্রোতা, ডরের লোমহর্ষক ঘটনায় আমরা আবারও প্রবেশ করছি।
ডর চলছে এবং সুমন আছে আপনাদের সঙ্গে, আর সেই সঙ্গে অতিথিরা তো রয়েছে। আমরা প্রথম অতিথির এক্সপিরিয়েন্স গুলো কিন্তু পেয়ে গেলাম, যে ঘটনাগুলো আমরা তার কাছ থেকে শুনেছি, দ্বিতীয়বার তার এ নিয়ে ডরে আসা, এবং এই ঘটনাগুলো শ্রোতা যারা রয়েছে তাদের কাছে বেশ ভালো লাগবে বলে আমাদের লেগেছে বলেই আমাদের আসলে বিশ্বাস। তো যাই হোক, এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যাব, অর্থাৎ পরবর্তী যে অতিথি আছে আজকে তার কাছে যাব এবং তার এক্সপিরিয়েন্স গুলো শুনবো। তবে তার আগে একটু ঝটপট করে আমি বলে দিতে চাই, আপনারা যদি ডরে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগের ক্ষেত্রে যে ফোন নাম্বারটি বলা আছে সেই ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন। শুরুতেই প্রোগ্রামের শুরুতেই কিবরিয়া ভাই যে নাম্বারটি বলে থাকে। তাছাড়া আপনি ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে আমার পেজ রয়েছে, ঠিকানাটি একটু বলে দিচ্ছি, www.facebook.com/rjsuman এবং স্পেলিংটা হচ্ছে SUMAN। এই ঠিকানাতে এসেও আপনি যোগাযোগ করতে পারেন, ইনবক্সে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনি লাইক দিয়ে ওখানে সমস্ত ডর সংক্রান্ত বিষয়গুলোর আপডেট পেতে পারেন, অথবা আপনি আমাদেরকে মেইলও করতে পারেন, আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে dor8920@gmail.com, এখানেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং অনেক রাস্তা রয়েছে আপনি চাইলেই ডরে যোগ দেওয়ার, এবং সেক্ষেত্রে যদি আপনার ঘটনা যদি ডরে প্রচারযোগ্য হয়ে থাকে অবশ্যই আপনি মোস্ট ওয়েলকাম টু ডর। সো এবার আমরা আমাদের অতিথির দিকে যাব, এই মুহূর্তে যে রয়েছে আমাদের সামনে, এবং তার পরিচয়টা একটু জানি। প্রথমে আপনার নামটা?
আমার নাম বাবু, আমি আসছি যাত্রাবাড়ি থেকে।
যাত্রাবাড়িতে থাকেন আপনি, এবং কি করেন বাবু?
আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে জব করি।
ওকে, সো বাবু, ডর টিমের কাছে আমরা যেটা শুনেছি যে আপনার বেশ কয়েকটা ঘটনা আছে, এবং এই ঘটনাগুলো, প্রথম ঘটনাটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, আমি জানি না আমার শ্রোতা যারা আছে তাদের কাছে কেমন লাগবে। সো আমরা প্রথম ঘটনার দিকে চলে যাই। প্রথম ঘটনাটা কত সালে কোথায় ঘটে সেখান থেকে আমরা একদম শুরু থেকে জানা শুরু করি।
হ্যাঁ, আমার প্রথম ঘটনাটা ঘটে একটা চাইনিজ রেস্টুরেন্টে।
সেখানে চাইনিজ রেস্টুরেন্ট,
চাইনিজ রেস্টুরেন্ট একটা গুলশান, একটা
আচ্ছা গুলশানের কোন একটা
জায়গায়।
যাই হোক, বুঝতে পারছেন যেহেতু এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, সো আমরা এটার নাম নিতে পারি না, এখানে অনেক কিছু বিষয় জড়িত রয়েছে। সো ঠিক আছে, আমরা ওই রেস্টুরেন্টের নামটা অ্যাভয়েড করে আমরা এই ঘটনাটাই শুনি। কি হয়েছে ওখানে?
তো দেন ভাইয়া আমি ওখানে চাকরি করতাম 2013 ফার্স্ট, ওখানে জয়েনিং করি
2013 তে জয়েন করেন?
হ্যাঁ।
ওকে,
তারপর আমি ওখানে জয়েনিং করার পরে আমাদের ওখানে যে স্টাফ গুলো আছে সবাই আমাকে বলতো যে এখানে অনেক অ্যাবনর্মাল ঘটনা ঘটে, যেমন রাত্রে পানি ছাড়া আছে কিন্তু কেউ এসে দেখতো নাই সেটা, আর আমাদেরকে সেন্টার অল টাইম লক করা থাকতো, আমার এক্সট্রা এক্সট্রা বিভিন্ন ঘটনা ঘটতো, আমি এগুলো বিলিভ করতাম না।
অসুবিধা হতে পারে শ্রোতা যারা রয়েছে, বাবু এখানে একটু নার্ভাস হয়ে গেছে, হয়তো নার্ভাসনেস এর কারণে কিছু কিছু জায়গা একটু মিস হয়ে যাচ্ছে। মানে ঘটনাটা এরকম হচ্ছে যে গুলশানের কোন একটা রেস্টুরেন্টে আপনি জব করতেন 2013 ঢোকেন, এবং আপনি যখন ঢোকেন ওই রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্ট, এবং আপনি ঢুকেই শুনেছেন যে এই রেস্টুরেন্টে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। লাইক প্রথম ঘটনাটা, যেমন কল ছাড়ার ঘটনাটা বাবু বলেছে, এবং ওখানে হচ্ছে যে এরকম হয়তো যে কিচেনটা লক করা আছে এবং সমস্ত কিছু অফ করা, চুলা কল এগুলো সব অফ করা রয়েছে, কিন্তু হঠাৎ করেই দেখা গেছে যে মনে হচ্ছে কলটা কেউ ছেড়ে রেখেছে এবং কল দিয়ে পানি পড়ছে, এবং আবার কেউ ঢুকলে আস্তে আস্তে পানিটা সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে লাইক কেউ অদৃশ্য কেউ মনে হয় মানে কলের চাবির নব ঘুরিয়ে কল ছাড়ছে, আবার বন্ধ করে দিচ্ছে, রাইট? ওকে, তারপর
দেন যেটা আমার সাথে ঘটে সেটা বলতে চাই সরাসরি।
সেটা
ছিল রমজান মাস 2013।
আচ্ছা,
তো আমাদের রেস্টুরেন্টে হালিম বানানো হতো, তো আমাকে যেটা করতে হতো সকাল 9টা থেকে 11টা পর্যন্ত হালিম নাড়তে হতো, হালিম নাড়তে হতো।
আচ্ছা, বড় বড় যে ড্যাঙ্গির মধ্যে রান্না করে ওখানে আপনি নাড়তেন ওগুলো?
তারপরে যেটা হয়, আমি 10:30 পর্যন্ত হালিম নেড়ে আমাদের রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে অর্থাৎ দোতলায় আমি ঘুমানোর জন্য যাই, সেখানে নামাজের জায়গা ছিল, জায়নামাজ পাতানো ছিল এবং সবাই নামাজ পড়তো আর কি, তো আমরা সবাই ওখানে মাঝে মাঝে রেস্ট করতাম, তো আমি যাই
ওই নামাজের জায়গাতে। আপনারা মাঝে মাঝে রেস্ট নিতেন?
হ্যাঁ, আমি যাই রেস্ট করতে যাই,
যাওয়ার পরে আপনি 10:30 দিকে,
10:30 থেকে রেস্ট নিতে যাই, তো যাওয়ার পরে যেটা ঘটে আমি 10:30 থেকে ঘুমিয়ে যাই আর কি। ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যে আমার জায়গায় যে ছিল যে হালিম নাড়তে ছিল সে আমাকে খুঁজতে আসে, বাট সেখানে পাই না। পুরো রেস্টুরেন্ট খুঁজে পাই না, আমার সেলফোন সেখানে রেস্টুরেন্টে রাখা ছিল, তো সবাই মনে করে
যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনার সেলফোন, আপনার মানি ব্যাগ ওগুলা সব ওই জায়গাতেই পাওয়া
যাচ্ছে, আপনি নেই, আমি নেই। তো সবাই বুঝতে পারে যে আমি হয়তো বাইরে গেছি, কিন্তু সিকিউরিটি গার্ডের কাছে জিজ্ঞেস করার পরে সিকিউরিটি গার্ড বলে না বাইরে যাই নাই।
আপনি যে রুমটাতে ঘুমিয়েছিলেন ওই রুমটাতে কি কোনো সিসি ক্যামেরা ছিল?
না, আমাদের রেস্টুরেন্টে সিসি ক্যামেরা নাই আর।
আচ্ছা, ওকে, তারপর
দেন যেটা ঘটে, আমি সেখানে ঘুমানোর পরে যখন নাই হয়ে যায় তারপর আমি কিছু বলতে পারবো না, জাস্ট তখন রমজানের সময় ছিল, ইফতারের টাইমেও আমি আসি নাই, ডিনার টাইমেও আসি নাই, অনেক সময় পার হয়ে গেছে, তারপর তো আমি রোজা ছিলাম, ইফতারি করতে পারি নাই, ইফতারি করতে পারি নাই, তো সবাই বুঝতে পারে যে হয়তো বাইরে গেছে কোথাও। রাত 9:30 দিকে আমার এক আঙ্কেল দরজার ফাঁক দিয়ে দেখে, মানে টেবিলের ড্রয়ারের নিচে মানে একটা কিছু দেখতে পায়, জাস্ট সেটাই আমি ছিলাম, কিন্তু ওখানে একটা মানুষ থাকা ইম্পসিবল ছিল, ওখানে কোনো মানুষ আর কি থাকতে পারবে না।
মানে থাকতে পারবে না বলতে আপনি কি বুঝছেন?
সেখানে এত চিপা জায়গা ছিল, একটা মানুষ কোনো ভাবে ওখানে
থাকতে পারে না, মানুষের ওইখানে জায়গা ধরার মতো বা একটা মানুষ স্বাভাবিক ভাবে ঢোকার মতো কোনো অবস্থা নেই।
জি না।
ওকে, একটু টেবিলটার বর্ণনা দিতে পারেন, কি রকম টেবিল, কি রকম ড্রয়ার ছিল?
টেবিলটা এমন ছিল, চার কোনো একটা টেবিল ছিল, টেবিলের নিচে ডেস্কটা ছিল এবং ফ্লোরের লগে একদম প্রায় এডজাস্ট, ওখানে একটা মানুষ কোনো ভাবে
থাকে,
ওখানে কোনো মানুষ কেন, একটা বাচ্চা ওখানে থাকতে পারবে না,
ওই জায়গায়
আমাকে পাওয়া যায়। এবং যখন পাওয়া যায় আমাকে যখন বার করা হয়, তিনজন মিলে টেবিলটা উঁচা করে ধরে আমাকে দুজন মিলে টেনে বাইর করে, জাস্ট কষ্ট করে, খুব কষ্ট করে টেনে বাইর করতে হয় আমাকে। বের হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি ওখানে কেন, যে ফার্স্ট আমাকে জিজ্ঞেস করে একটা মহসিন নামের ছেলে, তাকে আমি অনেক জোরে একটা ধাবরানি মারি, সেটা আমি বলতে পারবো না কত জোরে, তো অনেক জোরে ধাবরানি মারার পরে ওখানে আরো স্টাফ ছিল, আমাকে এসে জিজ্ঞেস করে যে আমি কেন ওর নিচে গেলাম, তো জিজ্ঞেস করার পরে ওদেরকে আমি অনেক খারাপ ভাবে হাত মুসকাই দেই,
খারাপ
আচরণ করি, হাত মুসকাই দেই, এটা সেটা করি, তারপরে
মানে পুরো অ্যাবনর্মাল হয়ে গেছেন আপনি?
হুম, পুরো অ্যাবনর্মাল হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে আমি নর্মাল হই, হওয়ার পরে আমার শরীরে অনেকগুলো খামচির দাগ দেখা যায়,
খামচির
দাগ ছিল পিঠে বেশি ছিল, খামচির দাগগুলো যখন দেখা যায় তখন সবাই বুঝতে পারে যে হয়তো কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটছে। আর আমি তো শুরুতে
বলছি এই ধরনের অ্যাবনর্মাল ঘটনার একটা
আগে থেকে ছিল, আমি জানতাম। তো আমি বুঝতে পারি নাই আমার সাথে কি হচ্ছিল, আমি তো তখন আমি কিছু বলতে পারবো না, জাস্ট শুধু সবাই যখন বললো, পরে আমার যখন সেন্স ফিরে সবাই বলে যে তুমি তো অনেকক্ষণ আগে থেকে নাই হয়ে গেছিলা, তারপরে তোমাকে এখানে পাওয়া যায়, তো তুমি সবার সাথে এরকম এরকম রাফ ব্যবহার করছো, কারোকে মারছো, কারোকে
মানে যখন আপনাকে বের করা হয়েছে ওখান থেকে, যেই কোনো কিছু জিজ্ঞেস করেছে আপনি প্রত্যেকের সাথে মারধর করেছেন,
প্রত্যেকের সাথে খারাপ ব্যবহার করেছেন,
অ্যাবনর্মাল আচরণ করেছেন। তারপর
সবার সাথে আমি এরকম ধরনের খারাপ ব্যবহার করি, তারপরে আমি ওখান থেকে আর কি চাকরি ছেড়ে দিই।
চাকরি ছেড়ে দেন কি মানে ভয়ে চাকরি ছেড়ে দেন এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার পর? আমরা একটা ঘটনার কথা শুনেছিলাম এখানে, যে এই রেস্টুরেন্টটা যখন উদ্বোধন হয়েছিল তখনও মনে হয় কিছু একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটেছিল তৎকালীন সময়।
হ্যাঁ, সেই সময় একটা ঘটনা ঘটেছিল, আমাদের ওখান থেকে থাইল্যান্ড থেকে একজন শেফ আনা হয়েছিল, সে ছিল মহিলা, তাকে একটা স্পেশাল রুম দেওয়া হয়েছিল। তো উনি যখন রাত্রে ঘুমাইতেন হঠাৎ করে দেখতেন প্রায় আপনার হাউসফুল গেস্ট মানে অনেক হৈহুল্লোড় চেঁচামেচির শব্দ শুনতে পেতেন রাত অনেক রাতের দিকে। তো উনি যদি দরজা খুলতেন কেউ ছিল না সেখানে, এমনটা মনে হতো, ওই দরজা খুলে দেখতেন কেউ নেই, দরজা লাগালেই মনে হচ্ছে প্রচুর চেঁচামেচি এবং প্রচুর হৈহুল্লোড়,
মানে অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষ চলাফেরা করছে, জাস্ট দরজা খুলেই নাই।
তারপরে উনিও সেখান থেকে আর কি চাকরি ছেড়ে দেয়,
ওই মহিলা
চাকরি ছেড়ে চলে যায়।
ও মাই গড,
উনাকে প্রচুর টাকা বেতন দেয়, তো তারপর উনি চাকরি ছেড়ে চলে যায়।
ওকে, তার মানে আমার ধারণা যে ওই রেস্টুরেন্ট থেকে অনেকেই মনে হয় এই ধরনের ঘটনায় চাকরি ছেড়েছে।
অনেকেই চাকরি ছেড়েছে।
মানে আমার কাছে না বিষয়টা একটু মানে কেমন যেন লাগছে, মানে আপনি একবার চিন্তা করে দেখেন, মানে গুলশান বনানীর মতো এরকম উচ্চ শ্রেণীর একটা জায়গায় একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, আপনি কোন একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকেছেন, আপনি ডিনার করছেন, মানে একবারের জন্য গুণাক্ষরেও কি আপনার মাথায় আসে যে এই জায়গাটা হন্টেড হতে পারে? তার কিছু অভিজ্ঞতার কথা বলেছে। সো এটা মানে আমার কাছে খুব আনবিলিভেবল লাগে, আমি যখন কোন একটা রেস্টুরেন্টে বসে আমি খাচ্ছি, এত মানুষজন থাকে বা যেই পরিবেশ থাকে ওই এনভায়রনমেন্টে একটা মানে হন্টেড কোনো কিছু ঘটতে পারে, মানে আনবিলিভেবল কিন্তু ঘটে, বিশ্বাস করুন আর নাই করুন ঘটনা কিন্তু কিছু ঘটে, হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি না। ওকে, এটা ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্স, রাইট?
হ্যাঁ, রাইট।
ওকে, এবার আমরা অন্য কোন ঘটনার দিকে যাই, আপনার আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স কি আছে?
হ্যাঁ আছে, রিসেন্টলি আমার সাথে আরো একটা ঘটনা ঘটে। আপনার 2016 January যখন আমি ছুটি পাই, ছুটি পাওয়ার পরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার কথা ছিল আমাকে সকালে।
বাসা কোথায়?
আমার বাসা নাটোর।
নাটোরে? ঢাকা থেকে আপনি নাটোর যাচ্ছেন?
হ্যাঁ, ঢাকা থেকে নাটোরে। তো আমার বাসা যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু ছুটির কারণে অনেক ঝামেলা কেনাকাটার জন্য আমাকে রাত্রে যেতে হয়। তো আমার ট্রেন ছিল একটা 11:15 আর একটা ছিল আপনার 8:30। তো আমি কোন ট্রেনেরই টিকিট কাটি না, জাস্ট 8:30 যে ট্রেনটা ছিল ওটাতে আমি উঠে যাই। তো উঠলে আমি জানতাম ওখানে রাত 12:30 আমাকে নামিয়ে দেবে, আর যদি আমি 11:00 উঠি তাহলে ওটা আমাকে নামাবে 5:00। 5:00 আমাকে নামালে অনায়াসে বাসায় যেতে পারবো, কিন্তু আমি ওটাতে না উঠে এটাতে উঠি 8:30। ওঠার পরে ওখানে পৌঁছে যাই, যাওয়ার পরে আমাকে বেশি টাকা ভাড়া দিয়ে আর কি যেতে হয় আমার গ্রামের বাড়ি যেখানে, ওখানে অনেক দূর যেতে হয়। যাওয়ার পরে সেখানে আমি ডাবল ভাড়া দিয়ে যাই, যাওয়ার পরে বাজার থেকে আমাকে 20 টাকার ভাড়া একটু হেঁটে যেতে হবে। একটু পথ আমি ভাবছিলাম যে হয়তো বাজারে হেঁটে থেকে যাব, সকালে বাসায় যাব, কিন্তু আমার মধ্যে সাহস আসে, আমি যাই হাঁটা শুরু করি। তো তখন প্রচুর শীত ছিল, যাইতে যাইতে বাসায় পৌঁছে
কয়টায় গিয়ে পৌঁছান? রাত 12:30 দিকে আপনি নাটোর স্টেশনে পৌঁছান।
হ্যাঁ, নাটোর স্টেশনে পৌঁছাই।
ওখান থেকে আপনি একটা রিক্সা নিয়ে আপনাদের বাজার পর্যন্ত যান, ওখান থেকে বাকি রাস্তাটুকু আপনাকে
হেঁটে যেতে হয়,
এবং তখন নিশ্চয়ই আরো রাত বেড়ে গেছে।
তখন মোটামুটি আমার হাতে ঘড়ি ছিল 2:30 বাজে আর কি মনে হবে। তো আমি যখন হেঁটে যাই, যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে
বাজার থেকে,
হ্যাঁ বাজার থেকে হেঁটে যাচ্ছি, কিছুক্ষণ যাওয়ার পরে দেখি যে কেউ একজন আলো নিয়ে আমার দিকে এগিয়ে আসছে আর আমি যাচ্ছি।
মানে আপনি যেদিকে যাচ্ছেন ওই দিক থেকে একজন আসছে।
তো আমার হাতে তেমন কোন লাইটও ছিল না আর মোবাইলে আলো দিয়ে যাচ্ছি, তো আমি ভাবলাম হয়তো তার কাছ থেকে কোনো হেল্প পাবো।
রাতের বেলা যখন একা হেঁটে যাওয়া হয় আলো হাতে একজনকে দেখলে খুশি হওয়ারই কথা।
যাচ্ছি যাইতে সময় যখন মুখোমুখি এসে আসে তখন দেখি সেটা আর কেউ ছিল না, সেটা আমার আম্মু ছিল।
ওকে, আপনার আম্মু আপনাকে এগিয়ে নিয়ে এসেছে। ওকে,
তো আমি তখন অবাক হয়ে যাই, কেন আম্মু কেন আসবে? আমি তো আম্মুর সাথে কোনো যোগাযোগই করি নাই। আম্মুর সাথে আমি বলি যে আম্মু তোমাকে তো আমি ফোন দেই নাই, কিন্তু তুমি আমার সাথে কেন? আম্মু বলতেছে তুমি কিছুক্ষণ আগে আমাকে ফোন দিছিলে, বলতেছো তুমি আসতেছো হয়তো তোমার মনে নাই। তো আমি জাস্ট আম্মুর সাথে কথা বলে আসতে থাকি, অনেক কথাই বলি, বলতে বলতে আসি, কিন্তু আম্মু কিছুতেই আমার সামনে যায় না, আমার পিছনে থাকে। তো এভাবে আস্তে আস্তে বাড়ির গেটের সামনে এসে দেখি যে গেট ভিতর থেকে লক করা। তো আমি হঠাৎ অবাক হয়ে গেলাম, গেট ভিতর থেকে লক করা কেন? তখন তো আমি বলবো আম্মু তুমি তো বাইরে, তাহলে গেট কেন লক করা? কিন্তু পিছনে তাকিয়ে দেখি আম্মু নাই, লাইটও নাই, পুরাই ভ্যানিশ।
মানে যে আলোটা নিয়ে আসছিল আলোটাও নাই,
আলোটাও নাই, এবং আমার আম্মু নাই। সাথে সাথে তো আমি ভয় পেয়ে যাই। তারপরে আমি আম্মুকে ফোন দেই, কিছুক্ষণ ফোন দেওয়ার পরে আম্মু ফোন রিসিভ করে ঘুম থেকে উঠে আসে, বলে যে এত রাতে তুমি কোথা থেকে আসছো? তুমি না বললা সকালে আসবা? আমি বললাম এমনি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি, রাত্রে আমার এমনি ইচ্ছা করলো তাই আসলাম। আর আম্মুকে আমি বললাম এগুলো ঘটনা আমার সাথে ঘটছে, কেউ আমাকে হেল্প করলো আর এভাবে নাই হয়ে গেল, তোমার মতো দেখতে আমি তো ভাবছিলাম তুমি। বলতেছে না আমি তো ঘুমাচ্ছিলাম। তো পরে আম্মু জাস্ট বললো যে আমাকে এখন কিছু বলার দরকার নাই, কালকে সকালে সব বললো, সকালে সব শুনবো, আর তুমি তার সাথে তো কোনো খারাপ ব্যবহার করো নাই। আমি বললাম না। বললো তাহলে তোমার সে উপকারই করছে, এটা তোমার জন্য খুব ভালো হয়েছে।
আসলে মানে হয় এরকম, আমরা মোটিভ আমরা জানি না যে কেন হুট করে কোথা থেকে একজন চলে আসে যে হেল্প করার জন্য, এবং অনেক ক্ষেত্রেই এই হেল্পের বদলে ক্ষতিটাই হয়ে থাকে অনেক সময়। কিন্তু আপনার ভাগ্য ভালো যে আপনার ক্ষেত্রে একটা পজিটিভ ঘটনাই ঘটেছে, কোনো কিছু একটা। আপনাকে হয়তো ওই রাস্তাটাতে কোনো ধরনের প্রবলেম হতেও পারত আপনার জন্য, কিন্তু আপনাকে সেফলি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। আসলে এখানেও মানে মোটিভটা যে কি থাকে আসলে বোঝা যায় না। এই ধরনের মোটিভ আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি মোটিভ থেকে এই ধরনের অদ্ভুত ঘটনাগুলো ঘটে। ওকে, তারপর এই ঘটনার কি আর কোনো কিছু হয় নাকি? ওখানেই ওই দিনই মোটামুটি শেষ, এটা আর কোনো কিছু
ওই দিনই শেষ হয়ে যায়। তারপরে তো আমি ঢাকা চলে আসি।
এই এটা নিয়ে ফার্দার আর আপনি কোনো ধরনের কোনো প্রবলেমে পড়েননি?
কোনো প্রবলেমে পড়েননি।
আচ্ছা, সো আর কোনো ঘটনা বা এক্সপিরিয়েন্স কি আপনার আছে যে শেয়ার করতে চান আপনি আমাদের সাথে?
আরো একটা আছে, সেটা আমার পাশের বাসায় ঘটে যাওয়া ঘটনা।
সেই নাটোরেই ঘটেছে?
হ্যাঁ, নাটোরেই। সেটা 2010 এর হবে। তখন আমার পাশের বাসায় একজন মানে লোক ছিল, সে আমার রিলেটিভ, সম্পর্কে মামা লাগে। তো সে একজন কৃষক ছিল, প্রতিদিন সন্ধ্যায় সে খেতে পানি দিতে যেত, মেশিন দিয়ে আর কি পানি দেয় যেটা আপনারা বুঝেন। তো হঠাৎ করে একদিন সে কোনো আসতে লাগে মাঝে একটা রাস্তায় জঙ্গল পড়ে, জঙ্গলে কাছে এসে সে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে পাশে দিয়ে মানুষ একজন যাওয়ার সময় দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে কেউ, তো সবাই ওরে ধরে পড়ে বাসায় আনে। বাসায় আনার কিছুক্ষণ পরে সে জ্ঞান ফিরে, জ্ঞান ফেরার পরে সে কেমন অ্যাবনর্মাল আচরণ শুরু করে।
কিরকম আচরণ?
যেমন আপনার মহিষে যেমন ডাকে না, সেরকম একটা হুম হুম করে ডাক শুরু করে, আর তার কিছুক্ষণ পরে মুখ দিয়ে এক ধরনের লালা বের হয়, যেটাকে বলে আপনার মহিষের জাবর কাটলে যে একটা লালা বের হয় সাবানের ফেনার মতো, শুধু এমনই লালা বেরোতে থাকে। আস্তে আস্তে যতটা সময় বাড়ে তেম আরো বেশি হয় এটা, লালাও বাড়ে বেশি এবং সে ডাকতেও থাকে বেশি। তো এমন একটা অবস্থা হয় তাকে, সে শুধু ওই দিকেই যেতে চায়, ওই জঙ্গলটার দিকেই যেতে চায়।
আচ্ছা, যে জঙ্গল থেকে মানে ওনার এই প্রবলেমটা, ওনার
প্রবলেমটা অজ্ঞানটা অজ্ঞান হয়ে পড়েছিল,
অজ্ঞান অবস্থায় মানুষজন পেয়েছিল,
হ্যাঁ পড়েছিল, সেখানে বারবার যেতে চায়। তো ওকে সবাই ধরে পারে রাখতে পারে না, অনেকগুলো মানুষ মিলে লাস্ট পর্যন্ত তাকে সারা রাত বাইন্দা রাখতে হয়।
আচ্ছা,
দড়ি দিয়া বাইন্দা রাখে। তো দেন সকালে যখন সবাই বুঝতে পারে যে ওর সাথে অ্যাবনর্মাল কিছু ঘটেছে, ডাক্তার কিছু করতে পারে না, তারপরে একজন ওঝা আসে, এসে ওনাকে ওনার পজিশন মতো চিকিৎসা করে।
আচ্ছা, মানে ওই কবিরাজ যেভাবে ওঝা যেভাবে চিকিৎসা করে ওইভাবে
চিকিৎসা করে, কিছুক্ষণ পরে সে বলে আর কি যে রোগী সুস্থ হয়ে গেছে, ওনাকে এই তাবিজ বা কবজ দিয়ে দেয়, এগুলা হাতের সাথে বা গলার সাথে বেঁধে দিন, তাহলে ঠিক হয়ে যাবে। তো এটা বলে কবিরাজ চলে যায়। যাওয়ার কিছুক্ষণ পরেই আবার যেমন আগে ছিল ঠিক তেমনটাই শুরু হয়, কিন্তু এবার আরো মাত্রাতিরিক্ত বেশি হয়। বেশি হওয়ার কারণে উনাকে আবার ফোন দেওয়া হয় কবিরাজকে, উনি বলে যে আমার ক্ষেত্রে এটা সম্ভব না, তাই আমি পারবো না দেখে এখানে চলে এসেছি। তো তারপরে যখন অন্য কাউকে দিয়ে উনার চিকিৎসা করানো হয়, উনি এসে উনার মতো আবার চিকিৎসা শুরু করে। করার পরে উনাকে বলা হয় তোমার নাম কি, এরা সেটা সব বলে,
উত্তর দেয়,
উত্তর দেওয়ার পরে বলে তুমি কেন ওকে ধরছ, ওকে ডিস্টার্ব করছো। বলে ও আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আমি যখন ওখানে থাকি আমার কাজ দিয়ে প্রতিদিন যায়, আমার বিরক্ত লাগে, তাই ওর কাছে আমি আসছি। ও বলে তুমি এখান থেকে তাহলে চলে যাও। বলে না আমি যাবো না, ও আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে কেন, বলতেছে তুমি অন্য জায়গায় যাও। বলে না, শেষ পর্যন্ত যেটা হয় ওনাকে ছেড়ে দেয়, কিন্তু বলা হয় যে তুমি এই এলাকায় থাকতে পারবা না। কবিরাজ যে উনি বলে যে তুমি এলাকায় থাকতে পারবো না, অন্য কোথাও যেতে হবে, সেটা মেনে নেয়, কারণ ও অনেক বড় মাপের কবিরাজ ছিল আর কি, ওটা মেনে নিয়ে এখান থেকে এসে চলে যায়।
আচ্ছা, তো এরপরে কি ওই লোকটা সুস্থ হয়ে যায়?
এই লোকটা সুস্থ হয়, কিন্তু একদিন পর একদিন টাইম লাগে।
আচ্ছা,
ওই লোকটা মানে সুস্থ অনেক দুর্বল হয়ে থাকে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল পরে যে তোমার কি কি কিছু মনে আছে, সে বলে আমার কিছু মনে নেই।
মানে ওই দিন আসলে কি হয়েছিল তার মনে নেই কিছু?
সে বলে কিছুই মনে নাই, তবে অজ্ঞান হয়েছিল এটা বলতে পারে যে গাছের উপর সে দেখছিল কিছু একটা অবয়ব, মানে ওনার দিকে ইশারা করে ডাকতেছে ওনার কাছে আসার জন্য।
আচ্ছা, উনি যখন ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিল কিছু একটা অবয়ব গাছের উপর থেকে ওনাকে ইশারায় ডাকছে।
হ্যাঁ, সেটা দেখার পরে সে সেন্সলেস হয়ে যায়।
মানে ওই লোকটা যেই সময়টায় আসছিল তখন কয়টার দিকে?
সন্ধ্যা সাতটার
দিকে এই রাস্তাটা দিয়ে এসেছিল। ডেফিনেটলি মানে সন্ধ্যার যে প্রহরটার কথা আমরা আগেই বলেছি যে অনেকগুলো এপিসোডে এই প্রহর নিয়ে অনেক কথা হয়েছে, যে কিছু কিছু বিশেষ প্রহর রয়েছে যে প্রহরগুলোতে এই ধরনের শক্তিগুলো, এই ধরনের নেগেটিভ এনার্জি গুলো মানে খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ থাকে। মানে এরকম ঘটনা আমি অনেক শুনেছি অনেক জায়গা থেকেই, আমি অনেক আমার পেজেও আমি পেয়েছি যে অনেকেই বলে যে ভোরের ঠিক আজানের আগ মুহূর্তে সময়টাতে, সন্ধ্যাটা যখন একদম সূর্যটা ডুবে যায় মানে গোধূলির যে সময়টা থাকে ওই সময়টাতে এবং ভর দুপুরে এই ঘটনাগুলোর একটু বেশি ঘটে থাকে। অ্যাকচুয়ালি আমরা জানি না যে আসলে এই প্রহরগুলোতেই কেন এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে। যদি অনেকের কাছে এটার কোনো প্রশ্নের উত্তর থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন, যে আমি আসলে জানতে চাই যে এই প্রহরগুলোর সাথে আসলে ওই নেগেটিভ এনার্জিগুলোর কানেকশনটা আসলে কি। বাবু ভাই, এই ছিল আপনার
ঘটনা ছিল।
ওকে, অনেক ধন্যবাদ বাবু ভাই। ওকে, ডট চলছে এবং স্টোরিগুলো কার কাছে কিরকম লাগছে আমি জানি না, তবে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে যেই ধরনের ঘটনা আপনারা চান, মানে ডর শুনে যে ভয় পেতে চান, আসলে ভয় পাওয়ার জন্যই তো ডর শুনেন, তাই না? আর সাথে সাথে কিছু এক্সপিরিয়েন্স অনেক কিছু জানাও হয়ে যায় যেই ঘটনাগুলো থেকে, যেই ধরনের কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন, যেটা আপনার সেফটির জন্য অবশ্যই ভালো হবে। সো আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু ঘটনা আপনাদের সাথে, লোমহর্ষক কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা করার জন্য। তো সেই ধারাবাহিকতায় পরবর্তী যে গেস্ট আছে তার কাছে চলে যাচ্ছি, তার ঘটনাগুলো এখন শুনবো আমরা। সো ঘটনায় যাওয়ার আগে তার পরিচয়টা একটু তার কাছ থেকেই জেনে নেব। আপনার পরিচয়টা একটু আপনার কাছ থেকেই জানি।
আমি হাসান ভুঁইয়া, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি।
ওকে, তো নর্থ সাউথের মতো জায়গায় পড়ছেন আপনি, এবং সত্যি করে বলেন তো আপনি কি সুপারন্যাচারাল বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলোতে কি বিলিভ করেন?
আসলে মানে বিলিভ করতে মাঝে মাঝে বাউন্ড হয়ে যাই, কিছু কিছু ইনসিডেন্ট যেগুলো লাইফে আমার সাথে হয়ে আসছে বা
আসলে বাধ্য করে,
বাধ্য করে ওই ইনসিডেন্ট গুলোর কোনো মানে বিশ্লেষণ আমি পাইনি আর কি, দ্যাটস হোয়াই সামহাও আমি বিলিভ করতে বাধ্য হই।
ওকে, তাহলে আমরাও যাই। আসলে আমরা অনেকেই আছি, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে যে এই ঘটনাগুলো না নিজের সাথে না ঘটলে আসলে বিশ্বাস করা খুব ইম্পসিবল, কঠিন ব্যাপার। হয়তো আপনি যে ঘটনাগুলো এখন বলবেন অনেকের কাছে মনে হতে পারে ইম্পসিবল, এটা হইতেই পারে না, কিন্তু যদি ঘটে যায় কারোর সাথে তখন মনে হবে। ওকে, আমরা ঘটনার দিকে যাই। কি ধরনের ঘটনা প্রথমে আপনি আমাদের সাথে শেয়ার করতে চান?
আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমার টিনেজ লাইফের একটা ঘটনা শেয়ার করব, যেটা কিনা আমার সাথে হয়েছিল ময়মনসিংহে। আমি শুরু করি, ঘটনা থেকে চলে যাই। ময়মনসিংহে আমার বোন থাকতো, বড় বোন। তখনকার লাইফে আমার HSC পরীক্ষার পরে বোনের বাড়িতে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বেড়াতে যাই।
ডর মানে ভয়,
ডরের 87তম পর্ব আপনারা শুনছেন হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি। রাত অনেক গভীর, রাত যতটা গভীর হয় ডর ততটা গাঢ় হয়। প্রিয় শ্রোতা, একটু পরেই ডরের রেসিপিটা আমি জানিয়ে দিচ্ছি, তবে তার আগে ছোট্ট একটা বিরতি, মাত্র 5 মিনিটের। ফিরব ঠিক রাত 1টায়। ডর মানে ভয়, সময় রাত 1টা। যদি ডর শুনে থাকেন আপনি, সত্যি সত্যি ভয়ের অনুভূতিটা যদি অন্তরের মধ্যে গাঁথতে ইচ্ছে হয়, তবে ডরের রেসিপিটা ফলো করুন। আপনি কিংবা সাথে আরো একজন বন্ধু, ঘরের বাতিটা নিভিয়ে দিন, একেবারে পিন অফ সাইলেন্স, নীরব একটা পরিবেশ তৈরি করুন। সম্ভব হলে জানালাটা হালকা করে খোলা রাখুন। এরপর রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন, শুনতে থাকুন ডর। আর যে কিবরিয়া আপনার সঙ্গে আছে, সঙ্গে আছে সুমন ও রেহান, সাউন্ডে আছে লোপান। ডর
ঘটনায় যাওয়ার আগে তার পরিচয়টা একটু তার কাছ থেকেই জেনে নেব।
আমি হাসান ভুইয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি।
ওকে, আমরা ঘটনার দিকে যাই।
টিনেজ লাইফের একটা ঘটনা শেয়ার করব, যেটা কিনা আমার সাথে হয়েছিল ময়মনসিংহে। ময়মনসিংহে আমার বোন থাকতো, বড় বোন। তখনকার লাইফে আমার HSC পরীক্ষার পরে বোনের বাড়িতে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বেড়াতে যাই। ওখানে যাওয়ার পরে আমার দুলা ভাই আমাকে সাজেস্ট করলো ময়মনসিংহ এলাকাটা ঘুরে দেখার জন্য। একটা রাজবাড়ি আছে ময়মনসিংহ, মুক্তাগাছায়, যেটা আছে
মুক্তাগাছার আই থিঙ্ক মানে লোকমুখে কিছু খাবারের জন্য,
মন্ডার জন্য অনেক ফেমাস ওই রাজবাড়ির যে জমিদার, ওনার সময় উনি শুধু পার্সোনালি ওনার জন্যই তৈরি হতো,
তৈরি হয়েছিল,
এখন সর্বসাধারণের জন্য হয়। তো আমি একটা টাইমে আমার ফ্রেন্ডকে নিয়ে সময় করে ওভাবে ডিরেকশন অনুযায়ী আমি আর আমার ফ্রেন্ড ওই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা করি। আর রওনা করার পরে যেই টাইপের রিউমার গেলে আমরা শুনছিলাম আর কি, মানে আমরা যাওয়ার আগে এক সপ্তাহ আগে মার্ডার হয়েছিল, দুইটা ছেলের লাশ পাওয়া গিয়েছিল। বাট ওটা কিভাবে মার্ডার হয়েছিল ওটার কোনো ডিটেলস ছিল না, বাট কোনো ফাইন্ড আউট ছিল না, যে খুব উইয়ার্ড টাইপ মার্ডার হয়েছিল আর কি।
মার্ডার গুলো কি ওখানে
ভিতরে? হ্যাঁ, আসলে মার্ডার বলতে কি ওখানে ভিতরে দুইটা লাশ ফাইন্ড আউট হয়েছিল আর কি।
কেউ জানে না যে এটা কি আদৌ মার্ডার হয়েছে বা অন্য কোনো কিছু। ওখানে কি রেস্ট্রিকশন আছে যে এখানে ওই পুরো জায়গার ভেতরে যাওয়ার জন্য?
পুরো জায়গার ভিতরে ওটা যেহেতু বর্তমানে সরকারি আন্ডারে আছে, একটা টুরিস্ট বিল্ডিং হিসেবে আছে, মানে যারা যায় আর কি ওটার জন্য, জাদুঘর টাইপ, ওয়ান কাইন্ড অফ টিকিট কেটে ঢুকতে হয়। তো ওখানে গাইড থাকে, ওনারা কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয় ঢোকার পরে।
আমি আসলে জানতে চাচ্ছিলাম যেখানে লাশগুলো পাওয়া গেছে, ওয়াজ ইট রেস্ট্রিক্টেড এরিয়া?
হ্যাঁ, তখন আমি জানতাম না, যখন আমি ভিতরে যাই ব্যাপারটা নিয়ে শুনি তখন আমি মানে জানতে পারি যে যেই জায়গাটায় দুজনের লাশ পাওয়া গিয়েছিল সেই জায়গাটা রেস্ট্রিক্টেড ছিল, সেই জায়গাটা কর্তৃপক্ষ দ্বারা নিষিদ্ধ ছিল, যে জায়গাটাতে সর্বসাধারণের জন্য ওপেন না। জমিদার ছিল, উনি আসলে স্বৈরাচারী ছিল, তো ওনাদের আমলে 5-6টা রুমের মতো সারি সারি করা ছিল, ওগুলোতে মানুষকে ফাঁসি দেওয়া হতো, যাদেরকে মারতো আর কি। ফাঁসি হওয়ার পর অটোমেটিকলি লাশগুলো নিচে দিয়ে যে একটা কুয়া ছিল, কুয়াতে পড়ে যে কেটে কেটে নাকি অত্যাধুনিক সিস্টেম ছিল ওই আমলেই, ডিরেক্ট নদীতে চলে যেত লাশগুলো কাটার পরে। ওই কুয়াটা আমরা দেখেছি। যাই হোক, ওই জায়গায় নাকি লাশগুলো পাওয়া গিয়েছিল। দুপুরে 3-4টার দিকে আমরা ওই জায়গায় যে পৌঁছাই, পৌঁছানোর পর অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু নতুন ছিলাম, আমাদের সাথে একজন গাইড ঢুকে, যদিও ছোট জমিদার বাড়িটা, খুব বেশি বড় না অন্যান্য জমিদার বাড়ির তুলনায়। ঢোকার পর উনি আমাদের দেখাইলো কোনটা রাজার কোন মানে যা যা থাকে, কোনটা কি জিনিস দিয়ে তৈরি। একটা পর্যায়ে যে উনি আমাদের একটা জায়গা দেখিয়ে বললো যে এখানে ফাঁসি দেওয়া হতো অপরাধীদের, ওই জায়গাটা রেস্ট্রিক্টেড, আপনারা যাবেন না। তখন আমরা বললাম যে কেন যাবো না ওই জায়গাটায়, না এই জায়গাটা আসলে অনেক নড়বড়ে, তো অনেক দুর্বল হয়ে গেছে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তা আমরা বললাম ঠিক আছে, তো আমরা এখন ঘুরি, আমাদের এখন আর তোমার লাগবে না, তুমি চলে যাও, আমরা ওকে জাস্ট একটা বকশিস দিয়ে, ওকে বলে ঠিক আছে আপনারা ঘুরেন, বাট ওই সব জায়গাগুলোতে যে না আপনাদের ভালোর জন্য, কারণ দুর্বল জায়গা। তো ওকে ফাইন, বাট অ্যাজ আই ওয়াজ কিউরিয়াস, আফটার কিছু সন্ধ্যা হওয়ার পর পরে যদি ওখানে সবাই বের হয়ে যেতে বলা হয়, বাট আমরা বের হই নাই, আমরা ওই মানে মামাকে বকশিস দিয়ে বলতেছিলাম যে আমরা আর কিছুক্ষণ থাকবো, ভালো লাগছে জায়গাটা দেখবো, বকশিস টকশিস দিলে ওরা তো নিডি, সো মানে অনুমতি দিল। ওটার পরে আমি আর আমার ফ্রেন্ড এতই কিউরিয়াস ছিলাম কিছু দেখার জন্য, অবুজের মতোই আমরা ওই রেস্ট্রিক্টেড জায়গাটাই ইনফ্যাক্ট দুজন আলাদা আলাদা হয়ে চলে যাই, একসাথে যাই না। আমার এই ফ্রেন্ডটা আবার হিন্দু ধর্মাবলম্বী ছিল,
ঠিক
আছে, তো দুজন আলাদা আলাদা হয়ে যাই। আলাদা আলাদা হয়ে যাওয়ার পরে সন্ধ্যার সময় ওই লাশ ঘরগুলোতে যেখানে ফাঁসি দিত ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, বাট আমরা কিছু ফিল করিনি। ট্রুলি স্পিকিং ওই জায়গাটায় আমরা ওই টাইমে কিছুই ফিল করিনি।
আচ্ছা,
তো আমরা খুব হতাশ হলাম যে ব্যাপার কি, কিছুই হলো না। ধর তো আমরা রওনা দিলাম আর কি, সিএনজি দিয়ে আসতে হয় আর কি, ভাড়ায় সিএনজি যেগুলো শেয়ার করে। যখন আমরা সিএনজিতে উঠি, আমি হচ্ছে সিএনজির সামনে বসা ছিলাম ড্রাইভারের সাথে, আর আমার ফ্রেন্ডটা ছিল পিছনে, আরেক পাশে আরেক কাস্টমার ছিল। স্টার্ট দিয়ে যখন আমরা ওই গলি থেকে বের হই, রাজবাড়ির গলি থেকে হাইওয়েতে উঠি, সন্ধ্যার পরে তো সিএনজির যে হেডলাইটটা নিভে গেল, জ্বলতেছে না। তো সিএনজিওলা বারবার জ্বালাচ্ছে, হাইওয়েতে তো লাইট ছাড়া গাড়ি চালানো রাত্রে বেলা কোয়াইট ইম্পসিবল,
রাত্রে বেলা গাড়ি চালানোই
হাইওয়েতে। আর সিএনজি গুলো এমনি ছোট জিনিস, তো তাদের হাইওয়েতে আসলে উচিত না, বর্তমানে কিন্তু সরকার নিষিদ্ধ করে দিছে। তো লাইট জ্বলতেছিল না কোনোভাবেই, তো ওটা আমি ভাবছি যে টেকনিক্যাল প্রবলেম, লাইট কেন জ্বলতেছে না, এটা নিয়ে আমি মাথায় ঘামাই। সিএনজিওলা বলতেছিল ভাই লাইট জ্বলতেছে না কি, একবার থামাইলো, আমার পরে দেখলো, দেখার পরে তারপরে পালানো, তো বললো আল্লাহ ভরসা এমনি যাইতে হবে, কিছু তো করার নাই। বাট আমার এরকম কোন সেন্স আছে না যে আমি সিএনজিটা চেঞ্জ করে সুইচ করে অন্য একটা সিএনজিতে উঠি বা কিছু, আমি ওটাতে ছিলাম, নর্মালি ভাবতেছিলাম। যখন একটু টানা শুরু হলো, আমার কাছে মনে হচ্ছিল পুরো একটা অন্ধকার জগৎ, মনে হচ্ছে যে কিছু একটা আমাকে ফলো করতেছে। আমি ফিল করতেছিলাম যে কিছু একটা হাইওয়েতে সিএনজির সাথে খুব একটা স্পিডে আমাকে সেটা ফলো করছে। সামনে থেকে যখন অন্যান্য গাড়িগুলো আসতেছে বা আমরা যাচ্ছি, মনে হচ্ছে সামনের গাড়িগুলো না আমাদের সিএনজিটাকে, আসলে এটা যে একটা সিএনজি বা কিছু আছে এটা বুঝতেছিল না, এমন ভাবে পাশ কাটাচ্ছিল। আর আমরা এমন ভাবে ক্রস করতেছিলাম যে ওরা আসতেছিল এখানে কিছুই না, এমন হচ্ছিল যে ওরা মনে হয় আমাদের দেখতেছে না, অদৃশ্য ওরা। আমি জানি না লাইটের জন্য, বাট সামনে থেকে যখন একটা ডিপার মারে একটা লাইট, তখন কিন্তু আমার সিএনজিতে এমন কালার থাকে যেটাকে ওদের রিফ্লেক্ট করে, প্রত্যেকটা গাড়িতেই হাইব্রিড গাড়িতে রিফ্লেক্ট করার কালার থাকে, বাট ওরা দেখতেছিল না, বাট আমাদের প্রত্যেকবার সামনে এসে ক্রস করতে হয়েছিল। দ্যাট ওয়াজ রিয়েলি স্ক্যারি। তো ওই যে ফিলিংসটা, আমি রাস্তার মধ্যে বুঝতেছিলাম যে কিছু একটা ফলো হচ্ছে আমাকে, দোয়া পড়তেছিলাম, এবং সিএনজি মামা বুঝতেছিল বাট সে বলতেছিল না, কারণ সেও তো চালাচ্ছিল। যদি ব্যাপারটা নিয়ে ডিসকাস হয়ে যায় ইন দা ওই জায়গায়, তাহলে হয়তো বা মনে হতো আমরা আরো বেশি রাস্তায় থেমে যেতাম। আর ওইসব টাইমে কিন্তু গ্রামে গাড়ি ঘোড়া খুব বেশি অ্যাভেলেবেল থাকে না হাইওয়েতে, যারা রানিং থাকে রানিং থাকে, সো রাস্তাগুলো খুব স্ক্যারি ছিল আর কি। আশেপাশে কিছু দেখা যাচ্ছিল না, লাইট ছিল না, মানে পুরো আন্দাজের রূপে,
মানে এভাবেই আপনারা পুরোটা রাস্তা পার
করে, এভাবেই আমরা পুরোটা রাস্তা লাস্ট দিকে যখন এসেছি, যখন আমরা বাজারে ঢুকবো, ময়মনসিং এর মেন টাউনের বাজারে ঢুকবো, তখন হচ্ছে অটোমেটিকলি লাইট জ্বলে উঠলো হেডলাইটটা। তখন আমি ফিল করি না এটা তো আসলে টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল না।
আপনি বলছিলেন যেটা, যে আপনার মনে হচ্ছিল যে কোনো কিছু একটা আপনাদেরকে ফলো করছে, তখনও মনে হচ্ছিল কোনো কিছু একটা ফলো করছে?
যখন ময়মনসিং বাজারে ঢুকি আমি, তখন মনে হচ্ছে আর কেউ ফলো করছে না আমাকে, তখন মনে হচ্ছে রিলিফ পেয়ে গেছি।
একটা অস্বস্তি যে ছিল,
কুমড়ে যে ভাবটা, যে ইয়েটা, ওই জিনিসটা সাথে সাথে চলে গেল।
ওকে,
তারপরে আমি আর আমার ফ্রেন্ড নামলাম, নেমে চাটা খাইলাম, মাথাটা ক্লিয়ার করলাম। একটা কথা বলিনি, মিস করছি, যেটা হচ্ছে আমি জানি না কি জন্য ওই গুমরে পরিবেশটা সৃষ্টি হয়েছিল। আমরা যখন ওই জায়গার রেস্ট্রিক্টেড জায়গাটা ঢুকি, তখন আমরা একটু বেয়াদব টাইপ বিহেভ করছিলাম আর কি।
আচ্ছা আচ্ছা,
মানে কোথায় কিসের কি এইসব আলতু ফালতু পারলে আমাদেরকে দেখাক, এই সেই, মানে একটা রাফ টাইপ একটা বিহেভিয়ার ছিল, চিগলাচ্ছিলাম, দুষ্টামি করতেছিলাম। আমি যতটুকু শুনেছি ওই গাইডের থেকে আর ওইসব মানুষের কাছ থেকে, যতটুকু গল্প করতে করতে শুনেছি, তো ততটুকু বললো যে ওই জায়গার যে রাজা ছিল, যখন ওনাদের আমলে যখন কোন ইয়াং মেয়ের বিয়ে ঠিক হতো, তখন নাকি ওনার কাছে আগে পাঠাইতে হইতো। মাফ করে দিত বা ছেড়ে দিত, এটা খুবই স্বৈরাচারী ছিল আর কি, মন চাইলে মেরে ফেলতো কাউকে, খুবই অত্যাচারী ছিল। তো এই জন্য এখানকার মানুষ বলে যে ওদের সেই অতিপ্ত ডেথ গুলো, তো ওগুলোর কোন ইফেক্ট বা কিছু হয়তো
জায়গাগুলোর মধ্যে আছে,
আটকায় আছে মুক্তি লাভের জন্য বা ওখানে থেকে যায় এরকম কিছু। আমি যা কথা বলে বুঝলাম ওখানের মানুষ এটাই বিলিভ করে। আর ওদের কথা হচ্ছে ওখানের মানুষ ওদেরকে নাকি কোনো ক্ষতি করে না, বাইরে থেকে যদি কেউ এসে ওদেরকে ডিস্টার্ব করে তাহলে নাকি ওদের বাজে
হওয়ার সম্ভাবনা থাকে।
যেরকম হচ্ছে ওই ছেলে দুইটার লাশ পাওয়া গিয়েছিল যখন, তো ওরা এরকম ওই জায়গাটায় ঢুকেছিল এবং আর বের হয় নাই। তো গাইডটার মনে ছিল না যে এখানে যারা দুজন ছিল রাত্রেবেলা বের হয়নি। এক সপ্তাহ পরে যখন লাশ দেখলো, তখন সে মিলাইলো যে এটা তো ওই দিন আসছিল ওই দুইটা ছেলে, খুব আনহিলিং ডেট ছিল এটা আর কি।
তো তারপর কি হলো, আপনারা সেই বাজারে চলে আসলেন এবং ওখান থেকে গিয়ে পরে ঢাকায় চলে আসলেন?
না, ঢাকায় চলে আসিনি আমি, ময়মনসিংহ হচ্ছে শহরে আমার বোনের বাসায় স্টে করেছিলাম। তো বোনের বাসায় রাত্রেবেলা ঢুকি, নয়টার দিকে ঢুকার পরে খাওয়া দাওয়া করি নাই, তখন জাস্ট রেস্ট নিচ্ছি, রুমের লাইটটা বন্ধ করে শুয়েছিলাম। ওই দিন রাত্রে দুইটা ইনসিডেন্ট ঘটে, ফার্স্ট অফ অল শুয়েছিলাম যখন, তখন যেই আমরা অনেকেই বলে সাইন্টিফিক ব্যাখ্যা আছে, আমরা যেটা বলি বোবায় ধরে কিনা, এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে অবশ্যই। আমাকে কখন এরকম, আমি
অফকোর্স মানে অবশ্যই এটার সাইন্টিফিক ব্যাখ্যা আছে এবং ডরে আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি।
আমি ফার্স্ট টাইম ফিল করি যে আমার মানি ব্যাগটা ব্ল্যাক কালারের, তো আমার যেখানে শুয়েছিলাম খাটের পাশে রাখা ছিল, আমার ফ্রেন্ড মোবাইল টিপতেছিল আর আমি একটু শুয়েছিলাম, মাত্র চোখটা লাগবে লাইটটা বন্ধ করে, তো মনে হলো কালো মানি ব্যাগ থেকে কালো একটা ছায়া উঠে এসে আমার গায়ের মধ্যে ঢুকে আমাকে চেপে ধরলো। আমার পাশে আমার ফ্রেন্ড ছিল, অলমোস্ট 30 মিনিটস আমি আমার ফ্রেন্ডকে নক করে বলতে পারতেছিলাম না সামোন ইজ ট্রাইং টু কিলিং মি, বাট আমি বলতে পারতেছিলাম না, আমার নিঃশ্বাস কিছুক্ষণের জন্য চেপে ধরতেছিল আবার নিঃশ্বাস নিতে পারতেছিলাম, যেটা বোবাই ধরলে বেসিক্যালি যে ফিলিংসটা হয় ওটা লাগতেছিল আর কি। আমি অনেকক্ষণ পরে অটোমেটিক ধোয়া পড়তে পড়তে ছেড়ে দিল, তারপর আমি ফ্রেন্ডটাকে আর কিছু বলিনি। অ্যান্ড দ্য লাস্ট যে ইনসিডেন্টটা, যেটা ছিল মোস্ট স্কেয়ারি, যেটার পরে আমি আর কি বিলিভ করতে বাধ্য হয়েছি যে দেয়ার ইজ সামথিং, ওই যে রুমটাতে ছিলাম রাত্রে 12টার দিকে আমরা খাওয়া দাওয়ার পরে, আমার ফ্রেন্ডটা বারান্দায় ফোনে কথা বলতেছিল একটা ফ্রেন্ডের সাথে, রুমের লাইটটা জ্বালানো ছিল, বারান্দা থেকে হঠাৎ করে বললাম আমি রুমের লাইটটা বন্ধ করে বারান্দায় আসি, গেলাম দরজা দিয়ে বের হলাম, বের হওয়ার পরে রুমের লাইটটা বন্ধ করে যখন আমি বারান্দার দিকে দরজায় ঢুকতেছি, তখন মনে হলো কোন একটা মেয়ে তার ভিজা চুল ঘুরিয়ে, যেভাবে মেয়েরা ভিজা চুলে ঝাপটা দেয় না, ওরকম একটা ঝাপটা আমার মুখের মধ্যে লাগলো, স্পষ্ট আমি ফিল করলাম এতগুলো চুল, এবং ঝাপটাটা লাগার পরে আমি যখন মুখে হাত দিলাম দেখতে পারলাম যে হাতের মধ্যে অনেকগুলো ভিজা চুল লেগে আছে, ওটা নামালাম মুখ থেকে
এবং আপনার মুখ পানিতে
মুখে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি যে ভিজের মানে পানির যে ফোটার ইয়াটা একদম আমার মুখটা ছিটা ছিটা পানিতে ভিজে গেছে, মানে এখনো মনে পড়লে আমার গায়ের পশম।
আমি স্টেজেই চিন্তা করছিলাম যে এমন হতে পারে, ওকে ফাইন মানে আপনার মনের ভুল আমি ধরে নিতাম, বাট আপনার
যে ঝাপটাটা
আর পানি লেগে আছে ওটার আমি কি ব্যাখ্যা দেব,
ও বাতাসে উড়ে আসলে চুলগুলো কিন্তু শুকনো থাকে, যে রাস্তার ডাস্ট যেগুলো থাকে উস্কো চুল থাকে ওগুলো কিন্তু শুকনো থাকে, একটা ব্যাপার হচ্ছে চুলগুলো জট পাকানো ছিল না, চুলগুলো না খোলা খোলা ছিল।
ওকে তারপর কি হলো?
তারপর আমি চুলগুলো হাতে নিলাম এবং বারান্দায় যাই, বারান্দার লাইটটা যাও, পরে আমার ফ্রেন্ড বললো কি হয়েছে, আমি বলে ফোনটা রাখো, দেখ এই চুলগুলো আমার মুখে আসলো ঝাপটার মতো, এবং সে হাতে নিয়ে দেখলো চুল যখন মাথা থেকে খুললে অনেক চুলই আছে উস্কো খুস্কো চুল, যেগুলো চুলের নিচে সাদা টাইপ টান দিন এসে লেগে থাকে, সাদা টাইপ থাকে যেখান থেকে উঠে আসে
গোড়ার
অংশটা, ও বললো যে চুলগুলো তো জট পাকানো না, অনেকটাই মনে হচ্ছে টান খেয়ে চুলগুলো ছুটে আসছে এবং গোড়ার অংশে কিছু সাদা সাদা ছিল, মানে একদম র টাইপ জিনিসটা ছিল। ওই টাইমে আমরা খুব ভয় পেয়ে গেলাম এবং নার্ভাস হয়ে গেলাম। ওই রুমে আমি বলি ফার্স্ট, যেহেতু ওই রুমে কোনো প্রবলেম নাই কেন সেটা আমি বলি, কারণ আমার দুলাভাই হচ্ছে অফিসের কাজে এক্সিকিউটিভ জোনাল ম্যানেজার ছিল, তো উনি হচ্ছে প্রায় প্রায় ট্যুরে থাকতে হইতো, ময়মনসিং থেকে জামালপুর এসে 2-3 দিন ট্যুরে থাকতো, আমার বোন আর আমার বোনের যে পিচ্ছি মেয়েটা ভাগ্নিটা ওদের একা থাকতে হইতো পুরো ফ্ল্যাটটাতে, ওরা 3-4 দিন একা থাকতো, আমার বোন কখনো এরকম টাইপ কোনো ভয়ও পায়নি, ওই বাড়িতে কোনো ধরনের প্রবলেম আছে এরকমটা আমি মোটামুটি প্রবলেম নাই আগে থেকে কনফার্ম ছিলাম, যেহেতু আমার বোন আর বোনের মেয়ে একা থাকে, যদি থাকতো কিছু
হয়তো ফিল করতো
বা ভয় পেতো এরকম কিছু। ওইটা পাওয়ার পরে বন্ধুকে দেখালাম, বন্ধু দেখে খুব ভয় পেলো, তো বললো যে তাহলে চলো আমরা ঘুমাই যাই, আমাদের আরো প্ল্যান ছিল থাকার, বাট আমরা বাধ্য হয়েছি পরের দিন সকালে ঢাকায় ব্যাক করা, এবং ঢাকায় ব্যাক করার পরে যেই মানে আমি শর্টলি বলি যে প্রবলেম গুলো আমার হয়েছিল, যে আমি রুমে ঘুমাইতে পারতাম না, খাট থেকে উঠে মাঝরাতে ঘুমের মধ্যে লাভ দিয়ে কখন যে মাটিতে পড়ে থাকতাম দেখতাম না, আমার আম্মু কয়েকদিন পরে নোটিস করে আমাকে, শুধু রাত্রে বেলায় প্রবলেম গুলো হতো, কি হয়েছে আম্মু ফার্স্টে 2-3 দিন আম্মু আমার সাথে রাত্রে স্টে করতো, তারপরে যে মসজিদে যে ইমাম সাহেব আমি ওনার সাথে কথা বললাম যে আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে, ইমাম সাহেব বললো যে লাস্ট কিছুদিন কি কি জায়গায় তুমি গিয়েছিলে, তখন আমি বললাম যে আমি এরকম এরকম
আগের ঘটনাগুলো বললেন,
তো উনি বললো যে আসলে দেখো আমরা তো মুসলমান হিসাবে আমাদের আত্মা এইগুলোতে বিশ্বাস করা ঠিক না, জিন বলতে কিছু একটা আছে এটাতে আমরা বিশ্বাস করি, আমি তোমাকে আমল দিচ্ছি, উনি রাত্রেবেলা আমাকে দোয়া পড়ে শোয়ার জন্য কিছু আমল দিল, যেগুলো রাত্রেবেলা আমি ঘুমানোর আগে পাঠ করতাম ঘুমাতাম, তারপর আস্তে আস্তে একটা মাস করার পরে আমি আস্তে আস্তে নর্মাল স্বাভাবিক জীবনে আসি, বাট তার আগে আমি প্রত্যেকটা রাত প্রায় 20-25 দিনের মতো ঘুমাতে পারতাম না, এবং প্রত্যেকটা রাত্রি কিছু দেখতাম না, মনে হতো আমার রুমে কেউ দাঁড়ায় আছে, কখনো মনে হতো একটা বাচ্চা টুপি পরে দাঁড়ায় আছে, কখনো মনে হতো একটা মেয়ে দাঁড়ায় আছে,
মানে এই জায়গা তো মানে কোনো কিছু একটা ফলো করা, আপনি যেটা বলছিলেন সেই ওখান থেকে আসার সময় আপনার মনে হচ্ছিল যে কিছু একটা ফলো করছে, এবং এটা মনে হচ্ছে যে রুমে আপনাকে কোনো কিছু একটা ফলো করছে। আমি জানি না মানে শ্রোতা যারা আছে ওরা কিভাবে নিবে বিষয়টা, তবে আপনার যদি যখন মনে হবে যে কোনো কিছু একটা অদৃশ্য কোনো কিছু আপনাকে অলওয়েজ ফলো করছে, এটার চেয়ে অস্বস্তিকর এবং ভয়ের মনে হয় না আর কিছু আছে?
আমার কখনো এইসব ব্যাপারগুলোতে কখনো বিলিভ করতাম না, অনেক দেখতে চাইতাম, অনেক বেশি তুচ্ছতাচ্ছিল্য করতাম, বাট ওই ঘটনার পর আমি হার মানতে বা হারতে বাধ্য হয়েছি যে দেয়ার ইজ সামথিং যেটা আমরা কোনো এক্সপ্লেনেশন দিতে পারিনি, আমরা হেরে যাই কোনো একটা জায়গায় গিয়ে তাদের কাছে।
অনেক সময় হয় কি, কোন ধরনের কোন ঘটনা যখন ঘটে আপনার মনের মধ্যে একদম দাগ কেটে যায়, আপনার মাথার মধ্যে আপনার অজান্তেই ঘুরতে থাকে, আপনার মনের মধ্যে ওই ঘটনাগুলোর একটা মানে সিকোয়েন্স তৈরি হয়ে যায়। যেমন ডর করার সময় আমি দেখেছি যে এমন কিছু ঘটনা আমরা পাই যে আমি নিজে অনেক ভয় পেয়ে যাই, এত এমন এমন কিছু ঘটনা শুনি, এবং আমার নিজেরও ব্যক্তিগত ভাবে এমন হয়েছে যে ঘুমের মধ্যে মনে হয় আমি কোনো কিছু আমার সাথে কন্ট্যাক্ট করছে, আমি কোনো কিছু দেখছি, আমি বুঝতে পারছি যে এটা সম্পূর্ণ আমি
সবসময়
এরকম কিছু একটা হবে হয়তো, কারণ আমি যেহেতু এই ঘটনাগুলো অলওয়েজ শুনছি, এই ঘটনাগুলো যাচাই বাছাই করছি। এগুলোর
এখানে আমার একটা পয়েন্ট আছে আমার এই ইনসিডেন্টের সাথে। এরপরে আমি অনেকবার ময়মনসিংহে গিয়েছি, আমার যেহেতু আমার বোনের বাসা ছিল, আমি আমার সাথে আরো ফ্রেন্ড নিয়ে গিয়েছি, কাউকে আমি যাওয়ার আগে এইসব কাহিনী বলিনি, কিন্তু প্রত্যেকটা ফ্রেন্ড আমার ওই আপুর রুমে ছিল, প্রত্যেকটা ফ্রেন্ড কোনো না কোনো ভাবে রাত্রে বেলা ভয় পেয়েছে, কোনো না কোনো ভাবে একটু একটু ব্যথা বা একটু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা ফ্রেন্ড, প্রত্যেকটা ফ্রেন্ড, কেউ বাথরুমে গিয়ে পড়ে গেছে।
আপনার ওইবার যে ইনসিডেন্টটা ঘটে এর আগেও তো নিশ্চয়ই আপনি আপনার আপুর বাসায় গিয়েছেন?
না, ওই ফার্স্ট টাইম আমি আপুর বাসায় গিয়েছিলাম।
হ্যাঁ, ওকে। এবং ওখান থেকে
আমার শুরু। বাট আরেকটা ক্লিয়ারেন্স হচ্ছে, বাট শুধুমাত্র আমি গেলে এরকম হইতো, আপু থাকতো, একা থাকতো, আপুকে আমি বলছি, আপু যখন এখন ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসছে, আপুকে ছেড়ে দেওয়া আসার পরে আমি ঘটনাগুলো বলছি, মানে আপু হেসেই উড়াই দিছে ব্যাপারটা কি, বাট আপু বললো যে আমি তো কখনো এরকম কিছু
স্বাভাবিক মানে যেটা আমরা বলছি যে এতক্ষণ আসলে আপনার সাথে না ঘটলে এটা
আসলে কেউ বিলিভ করে না, কেউ মানে চায় না,
পসিবল প্রত্যেকের জন্য। সো হাসান ভাই, এই ছিল এক্সপিরিয়েন্স আপনার?
এটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স।
অনেক ধন্যবাদ হাসান ভাই যে আপনি এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন, এবং জানি না যারা ডর শুনেছে বা শুনছে তাদের কাছে কেমন লেগেছে। আপনাকে অলওয়েজ কেউ কোনো কিছু একটা ফলো করছে, এটা যখনই আমি চিন্তা করছি আমার নিজেরই একটা অস্বস্তি হচ্ছিল, অন্যরকম
নিজেকে বন্ধি মনে হয় যে। আর সবচেয়ে বড় কথা, আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি জিনিসটা কি, আমাকে ফলো করছে,
আমাকে কি ফলো করছে,
বন্ধি টাইপ অস্বস্তিকর এবং খুবই পীড়াদায়ক, সেটা
পীড়াদায়ক ব্যাপার, রাইট? জানি না এই মুহূর্তে যে যেখানে বসে ডর শুনছে কেউ আবার কাউকে ফলো করছে না তো, এরকম অদৃশ্য কিছু। সো অনেক ধন্যবাদ হাসান ভাই আরো একবার,
আপনাকে অনেক ধন্যবাদ, এবিসি রেডিওকে অনেক ধন্যবাদ আমাকে এই কাহিনীটা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য।
ডর চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনতে পাচ্ছি। একটু আগে যে ঘটনাটা শুনলাম, জানি না কার কাছে কি রকম লেগেছে, এটা প্রত্যেকেরই ব্যক্তিগত বিষয়। আমি পার্সোনালি এতটুকু বলতে পারি আমার কাছে বিষয়টা বেশ ভয়ের মনে হয়েছে। কথা না বাড়িয়ে এবার পরবর্তী যিনি অতিথি রয়েছেন আজকে ডরে আমাদের সাথে তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে চায় তার কাছে যাব। তার কাছে যাওয়ার আগে আরো একবার একটু আমি ঝটপট আপনাদেরকে বলতে চাই, যদি ডরের জার্নিতে আপনি আসতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, অথবা আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman SUMAN, এখানে এসেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, তাহলে হয়তোবা নেক্সট জার্নিতে আপনিও আমার সাথে কোন একটা হন্টেড প্লেসে চলে যেতে পারেন। সো এখন আর কথা না বাড়িয়ে আমরা নেক্সট যে অতিথি রয়েছে আমাদের তার কাছে যাচ্ছি, একটু পরিচয়টা প্রথমে তার কাছে জানবো।
আমি ইমন শাহরিয়ার, পড়াশোনা করছি।
অনেক ধন্যবাদ ইমন আমাদের সাথে জার্নিতে আসার জন্য। সো ইমন, আর কথা না বাড়াই আমরা সরাসরি ঘটনার দিকে চলে যাই।
আচ্ছা ভাইয়া, আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার মামার কাহিনী, কক্সেস বাজারের হিমছড়ি পাহাড়কে নিয়ে। আমি মূল থিমটা আগে একটু বলে নেই যে হিমছড়ি পাহাড়ের অপোজিটে একটা কনস্ট্রাক্টেড বিল্ডিং গড়ে উঠছিল, এবং বিল্ডিংটা তৈরির কিছুদিন পরে শ্রমিকরা বুঝতে পারলো যে জায়গাটা হন্টেড। তো শ্রমিকরা প্রথমত এটা ততটা গুরুত্ব দিত না, কিন্তু তারা একটা সময় বুঝতে পারলো যে শ্রমিকরা একই সাথে ঘুমিয়ে যাচ্ছে এবং একই সাথে উঠছে। শ্রমিকদের কাজ করার সময় ছিল সকাল 9টা থেকে বিকেলবেলা পর্যন্ত।
না, একই সাথে ঘুমিয়ে যাচ্ছে বলতে কি ঘুমানোর সময়তে ঘুমিয়ে যাচ্ছে নাকি?
না না না, অনির্ধারিত সময় সে হঠাৎ করে ঘুমিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ধরেন দুপুর 12টা থেকে। তো তারা যত আর কি বলেছে, একটা মিষ্টি গন্ধ তাদের নাকে আসতো এবং কি তারা ঘুমিয়ে যেত। তো আমার মামা এবং মামার বন্ধু 6 জন, মামা হচ্ছে গ্রুপ লিডার এবং মামা এই এক্সপিরিয়েন্সটা বুঝতে পারলো, এবং কি সে তার বন্ধুদেরকে বললো যে কক্সেস বাজারের হিমছড়িতে চলো, অ্যাডভেঞ্চারের জন্য কিছু পেতেও পারি। তো তারা যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী চলে গেল কক্সেস বাজারে। কক্সেস বাজারে যেদিন পৌঁছলো সেদিন রাত 9টার দিকে হিমছড়ি পাহাড়ের ওই কনস্ট্রাক্টেড বিল্ডিংটাতে দারোয়ানের কাছ থেকে চাবি নিল। চাবি নিয়ে সেই বিল্ডিং এর উপরে রাত কাটানোর জন্য চলে গেল 6 জন বন্ধু। তো রাত 11টার দিকে তারা হিমছড়ি পাহাড়ের অপোজিটে,
এখানে কি হচ্ছে যে কনস্ট্রাকশনে যারা ওয়ার্কার তারা ওখানেই থাকে।
হ্যাঁ, ওখানেই থাকে। দারোয়ান বললো যে জায়গাটা ভালো না, আপনারা যদি চলে যান তাহলে ভালোই হতো। তখন বললো যে না মামা, আমরা এই জায়গায় থাকার জন্যই আসছি। পরে তারা কনস্ট্রাক্টেড বিল্ডিংটাতে ওঠার পরে একেবারে ছাদে উঠে গেল। ছাদে ওঠার পরে সবাই সবার মতো এক্সপিরিয়েন্স খোঁজার জন্য কাজ করছে। এরই মধ্যে আমার মামা যে গ্রুপ লিডার খেয়াল করলো হিমছড়ি পাহাড় যে জায়গায় পর্যটন কেন্দ্রটা সেই জায়গায় একটা অবয়ব
মানে ভয়।
চার মিনিটের আরো একটি বিরতির সময়, ডর শুনছেন আপনি আর জি কিপ্রিয়ার ডর সুমন ও রেহানের সাথে। সাউন্ডেলোভান রনি, বাবু, হাসান এবং ইমন এই চারজন বন্ধুকে সাথে করে আজকের ডর চলছে। ডরে আপনাকে চাই আমরা। যদি মনে করেন আপনার জীবনে যে ঘটনা ঘটেছে তা ডরে বলার মতো, প্লিজ ফোন করুন আমাদেরকে। আপনার ফোনের অপেক্ষায় ডরের পুরো টিম 09613892892। ফোন করার পর ফোনের নির্দেশনাগুলো ভালো করে ফলো করুন। চার মিনিটের ছোট্ট একটা বিরতি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আরো একবার ওয়েলকাম করছি ডরে। আর যে কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এপিসি রেডিও এফএম 89.2। ডরের 87তম পর্ব আপনারা শুনছেন এপিসি রেডিও এফএম 89.2 তে। রনি, বাবু, হাসান এবং ইমন এই চারজন বন্ধুকে সাথে করে আজকের ডর চলছে। বাই দ্য ওয়ে, আপনারা কি আমাদের ফেসবুকটাতে এই মুহূর্তে একবারের জন্য চোখ বুলিয়েছেন? চলে আসুন, ডরের ভিন্ন স্বাদ পেতে হলে ফেসবুকের ছবিটা একবারের জন্য হলেও দেখা দরকার। www.facebook.com/abcradioFM89.2। Back to the story again. ডর,
আমার মামা যে গ্রুপ লিডার সে খেয়াল করলো যে হিমছড়ি পাহাড় যে জায়গায় পর্যটন কেন্দ্রটা সেই জায়গায় একটা অবয়ব এবং কি সেটা ঘোমটা দেওয়া। তো সে সবাইকে জিনিসটা দেখালো যে এরকম একটা শ্যাডো পাওয়া গেছে। তো সবাই বললো যে হয়তো বা জ্যোৎস্নারাতে এটা পাহাড়ের কোন প্রতিবিম্ব সৃষ্টি হতে পারে। ততটা গুরুত্ব না দিয়ে অন্যান্য কাজে চলে গেল এবং অন্যান্য কাজে চলে যাওয়ার পরে মামা সেই দিকটাতেই লক্ষ্য রাখছিল এবং হঠাৎ করে তার ঠিক 30 মিনিট পরে 12:30 দিকে শ্যাডোটা নেই। সে সবাইকে আবারও বললো, কিন্তু সবাই বললো যে হয়তো এটা তোমার মনের ভুল, অন্যান্য দিকে আমরা যাই। তো হঠাৎ করে রাত 2:00 দিকে একটা স্মেল পেল, মিষ্টি স্মেল, এবং সবারই ঘুমের ঝিমুনি এসে গেল।
ওয়ার্কাররা কি তখন ঘুমাচ্ছে?
ওয়ার্কাররা তখন ঘুমাচ্ছিল।
আচ্ছা,
ওই বিল্ডিংটাতে, কনস্ট্রাক্টেড বিল্ডিংটাতে আর কেউই ছিল না। হঠাৎ করে ঝিমুনি আসলো সবার। ঝিমুনি আসার পরে মামা আর মামার দুটো ফ্রেন্ড সিগারেট খাচ্ছে আর চা খাচ্ছে যাতে তাদের ঘুমটা না আসে, আর অন্য 3 জন পুরোপুরি তারা ঝিমুনির দিকে চলে গেছে। তো হঠাৎ করে হিমছড়ি পাহাড় থেকে একটা নাচের শব্দ আসতে শুরু করলো।
নাচের শব্দ বলতে?
নাচের শব্দ বলতে মানে নূপুরের শব্দ। এবং কি এই শব্দের সাথে সাথে বাকি যে 3 জন ছিল পুরোপুরি ঘুমিয়ে গেল এবং মামা এবং মামার তার ফ্রেন্ডরা সবাই বুঝতে পারলো যে তাদেরও ঘুম আসছে, কিন্তু তারা সিগারেট এবং চা খেয়ে যাচ্ছিল,
মানে ঘুমটাকে ঠেকায় রাখার ব্যবস্থা।
হ্যাঁ, ঘুমটাকে চেষ্টা করছিল। সেই নাচের আওয়াজটা কনস্ট্রাক্টেড বিল্ডিং এর দিকে এগিয়ে আসলো এবং মামারা ছিল হচ্ছে থার্ড ফ্লোরের সিঁড়ির মাঝখানে এসে আটকায় গেল। তখন মামার ফ্রেন্ডটা আর কি করলো কি হঠাৎ করে দৌড় দেওয়া শুরু করলো। তখন দেখা গেল যে মামার পিছে সবাই দৌড় দেওয়া শুরু করলো এবং কি নাচের আওয়াজটা আবারও শুরু হয়েছে। সবার আর কি ধারণা ছিল হয়তো এই জায়গায় কোনো খারাপ কিছু ঘটছে যার কারণে ওই ফ্রেন্ডটার মধ্যে কোনো সমস্যা হয়েছে। হিমছড়ি পাহাড়টা কিন্তু অনেক উপরে। হিমছড়ি পাহাড়ের যে পর্যটন কেন্দ্রটা, ওই কেন্দ্রের মধ্যে যে লোহার যে গেটটা, ওই গেটটা টপকিয়ে সে অপর সাইডে চলে গেছে আর মামার ওই গেট পর্যন্তই স্টপ হয়ে দাঁড়ায় রইল। মামার ওই ফ্রেন্ডের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইট দিয়ে আলো ফেলে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। 3 থেকে 4 মিনিট পরে তারা চলে আসলো। আসার পরে মানে মামা আর কি জিজ্ঞেস করতেছে, কি রে দোস্ত, তুই এরকম ভাবে দৌড় দিলি কেন? তখন বললো যে দোস্ত দেখ, আমরা যখন এই নাচের আওয়াজটা শুনছিলাম তখন এটা বিল্ডিং এর দিকে আসছিল এবং আমি দেখলাম যে হঠাৎ করে একটা মেয়ে কালো শাড়ি পরা একটু অবয়ব তাদের বিল্ডিং এর দিকে এগিয়ে আসছে, মানে মামার ফ্রেন্ডের ভাষ্য মতে ভাসছে। এবং কি নিচে নূপুর আছে কিন্তু ভাসছে আর শব্দ হচ্ছে, এটাকে ফলো করে ওই পাহাড় পর্যন্ত গেল।
যখন শব্দটা বিল্ডিং এর কাছে আসছে তখন ওনারা দেখেছে কোন একটা কালো অবয়ব,
এটা মানে যে ফ্রেন্ডটা ফলো করছে সে দেখেছে এবং এটা তিনতলা পর্যন্ত উঠেছিল।
এরপর থেকে কি ওটা আস্তে আস্তে আবার দূরে সরে যাচ্ছে,
আস্তে আস্তে আবার দূরে সরে যাওয়ার ট্রাই করছে।
যখন থেকে কেউ একজন ফলো করা শুরু করেছে তখন থেকে এটা আস্তে আস্তে দূরে সরে
সরে যাচ্ছে। তো পাহাড়ের ওই জায়গায় যে আলো ফেলে দেখার চেষ্টা করলো যে জিনিসটা আসলে কি, কিন্তু তারা কিচ্ছু পেল না। তো পরদিন সকালবেলা ওই তিনজন একসাথে উঠেছে, এটা তারা সবাই দেখছে। তো বাড়ির চারপাশে মানে দোতলা তিনতলা নিচতলা সব জায়গায় একই সাইডে উত্তর সাইডটায় ব্ল্যাক ম্যাজিক এর যে সমস্ত চিত্রগুলো আছে
ওই
সিম্বল গুলো থাকে ওই সিম্বল গুলা ছিল। এবং ওই বাড়ির পিলারের মাথায় একটি হাস্তায়না ফুল দেখতে পেল, আর যে মেয়েটাকে তারা কাল রাত্রে দেখেছিল যে ফ্রেন্ডটা এবং সবাই যে নাচের আওয়াজটা শুনেছিল সেটা যে ব্যাখ্যাটা তারা পেল সেটা হচ্ছে যে দারোয়ান আর কি বললো যে কয়েক বছর আগে একটি মেয়েকে শ্রমিক দল ধর্ষণ বা এই টিপস এর কিছু করে তাকে পাহাড়ের মাঝে মেরে ফেলে এবং মেরে ফেলার পর থেকেই এই নাচের আওয়াজটা শোনা যায়। আর ওই যে হাস্তায়না ফুলটা এই ফুলটার কারণে গন্ধ আসে।
আচ্ছা,
আর ব্ল্যাক ম্যাজিক এর কারণে এই হাস্তায়না ফুলটা আপনার পিলারের মাঝখানে তৈরি হয়েছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে এই জায়গা হাস্তায়না ফুল যদি ফুটে তাহলে কেন সেটা পিলারের মাঝখানে আসবে? পরে যেটা বুঝতে পারলো যে দুইটার সমন্বয় শ্রমিকরা কোনোভাবেই কাজ সম্পন্ন করতে পারছিল।
আচ্ছা,
এটাই ছিল কাহিনী।
ওকে, এটা ছিল প্রথম ঘটনা। ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওই হাস্তায়না ফুলটা যখন দেখা হয়েছে ওটাকে কি কেউ সরানোর চেষ্টা করেছে না ওখানেই রেখে দিয়েছে?
ওখানেই রেখে দিয়েছে, আর কেউ এটা লক্ষ্য করেনি। মামারই প্রথম অবজার্ভ।
এবং এটা ওনারা বিষয়টা তাদের শ্রমিক যারা ছিল ওদের সাথে ওইভাবে ডিসক্লোজ করেনি। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম ঘটনা। ওকে, আর কোনো ধরনের কোনো ঘটনা?
হ্যাঁ, এই ঘটনাটাও আমার মামার কাছ থেকেই শোনা এবং মামা এক্সপিরিয়েন্স করেছে রাঙামাটি একটা ডাক বাংলোকে নিয়ে। ডাক বাংলোর পাশে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানে যে কয়টা লাশই দাফন করা হয়েছে প্রত্যেকটা লাশই বেপাত্তা হয়ে যেত,
তো পাওয়া
যেত না। তো এটা প্রথম আর কি পর্যবেক্ষণ করেন যে মারা গেছে তার রিলেটিভ। একদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে দেখা গেল যে কবরের একটা জায়গা ফাঁকা হয়ে রয়েছে। তো সে প্রথমে ততটা গুরুত্ব দিল না, ভাবলো যে কুকুর কিংবা কোনো কিছু এসে খুঁড়ে নিয়েছে। তো ভিতরে যখন সে তাকালো দেখলো যে কোনো কাপড়ের কাপড়ও নেই, কোনো লাশও নেই। তো সে প্রথমে ভাবলো যে এটা লাশ চুরি হয়ে গেছে, এটা বলেই সে চালিয়ে দিল। কিন্তু তার কয়েকদিন পরে ওই জায়গায় আরেকটি কবর দেওয়া হলো এবং দেখা গেল তার কয়েকদিন পরে বৃষ্টির মৌসুমে ওই লোকের চোখেই পড়লো যে কবরের মধ্যে কোনো লোকই নেই। এবং কি তৃতীয় যে ব্যক্তি আবারও লাশ দাফন করলো এবং কি লাশ দাফনের পরে সেটা বিলীন হয়ে গেল।
দ্যাট মিন্স মানে ফ্রিকোয়েন্ট ঘটছে যে কবর থেকে চুরি হয়ে যাচ্ছে।
তো মামা আসলে এই ঘটনাটা যখন শুনলো তখন সে নিজে এক্সপিরিয়েন্স করার জন্য ওই জায়গায় গেল। যাওয়ার পরে সে যেদিন পৌঁছালো সেদিন একটা চায়ের দোকানে যে আড়াই ঘন্টার মতো আপনার চায়ের দোকানের লোকের সাথে ভালোভাবে বিহেভ করে মানে তার প্রয়োজনের জন্য আর কি বলো যে ভাইয়া আপনার কাছে আমি আসছি এই কাহিনীর জন্য, আমাকে একটু সাহায্য করেন, আজকে রাত্রেবেলা আমাকে একটা কোদাল আর শাবল টর্চ লাইট একটা পলিথিন এই তিনটা জিনিস আপনি আমার জন্য একটু নিয়ে আসবেন। তো ডাক বাংলোর যেহেতু পাশেই কবরস্থানটা, তারা রাত্রেবেলা চায়ের দোকানদারটা মামার সাথেই ছিল এবং ডাক বাংলার পাশ দিয়ে আর কি মামার সাথে সে কাজ করার জন্য রাজি হয়েছিল। তো রাত্রেবেলায় আর কি ভিতরে ঢুকলো, কবরস্থানের ভিতরে ঢুকলো রাত 11টার দিকে এবং যে কবরটা নিয়ে কাহিনী সেই কবরের মাটি খোঁড়ার জন্য ওই লোকটাকে বলে যে আপনি একটু কবর থেকে আমাকে কিছু মাটি তুলে দেন। তো লোকটা যখন মাটি তুলতে গেছিল মামা দেখলো যে সামনে একটা কালো অবয়ব আসার ট্রাই করছে তাদের দিকে।
আচ্ছা,
এবং কি মামা এটা দেখে সাথে সাথে একটা সিগারেট জ্বালালো, ওই লোকটাকে কিছু বললো না। ও এর মধ্যে বলে রাখা ভালো যে মামা যেদিন আড়াই ঘন্টার মতো চায়ের দোকানদারের সাথে আলাপ করছিল সেদিন মামাদের দোকানেই একজন লোক আসছিল এবং লোকটা দেখতে এতটাই হরর বলছিল যে সিগারেট টানছিল মুখের বাম দিক দিয়ে মানে ঠোঁটের দুই আঙ্গুল নিয়ে ঠোঁটের একেবারে বাঁকা সাইড দিয়ে সিগারেটটা টানছিল। তো তারা অতটা গুরুত্ব না দিয়েও দেখলো যে লোকটা তাদের কথা শুনছিল। তো এরপরে মামা ওই রাত্রে কোন রকমে ইটা নিয়ে মাটিটা নিয়ে চলে আসলো। তো মামা যেদিন ফিরবে তার আগের দিন রাত্রেবেলা সে একটা এক্সপিরিয়েন্স করলো, সেটা হচ্ছে সে রাত দুইটা পর্যন্ত ফেসবুক বিভিন্ন ধরনের কাজ করার পরে ঘুমাতে যাবে জানলাটা খুলে ঘুমাতে গেছে। তো হঠাৎ মানে বলে রাখা ভালো কবরস্থানের পাশে কিন্তু ডাক বাংলোর পাশে কিন্তু একটা পুকুর রয়েছে এবং সে খেয়াল করলো পুকুরে লাল শাড়ি পরা একজন মহিলা বসে রয়েছে গয়নাগাটি দিয়ে। এত রাত্রে একজন মহিলা আসা কিন্তু ওই জায়গা সবারই কোশ্চেন হতে পারে যে এত রাত্রে কিভাবে আসে। তো মামা অতটা গুরুত্ব না দিয়ে, মামা ভাবলো হয়তো বা মনের ভুল, সে বিছানায় চলে গেল ঘুমানোর জন্য, জানলাটা খোলা রেখেই।
মানে আপনার মামা রুম থেকে দেখছিল যে কোনো একটা হয়তো লাল শাড়ি পরে কোনো একটা কেউ বসে আছে, দেন উনি এটাকে অ্যাভয়েড করে বিছানায় চলে আসে।
তো সে মামা এটা দেখার পরে, ওই মহিলাটাকে দেখার পরে সে বিছানার দিকে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে সে ঘুমানোর চেষ্টা করছিল, ঘুম আসছিল না। তো হঠাৎ করে সে বুঝতে পারলো যে তার জানালার সামনে দিয়ে কিছু একটা চলে গেল, কিছু অবয়ব একটা ছিল, শ্যাডো চলে গেল, অবয়ব বা শ্যাডো যেটাই বলি। তো সে ভাবলো হয়তো বা চোর ডাকাত কিনা, সে সেটাকে ততটা গুরুত্ব না দিয়ে সে জানালাটা বন্ধ করে ঘুমিয়ে পড়লো। তো রাত যখন 3:30 দিকে হবে, হঠাৎ করে সে বুঝতে পারলো যে তার গলার মধ্যে কে যেন দুইটা হাত চেপে ধরেছে। আর বলে রাখা ভালো, মামা যখন জানালাটা বন্ধ করেছে তখন কিন্তু ডিম লাইট সে জ্বালিয়ে দিয়েছিল। তো সে বুঝতে পারছিল যে দুইটা হাত এবং সেই যে বিকৃত চেহারার যে লোকটা, এই লোকটাকে সে তার ইসের মধ্যে
দেখে চেহারার লোকটা বলতে ওই যে আপনি বলছিলেন
যে চায়ের দোকানে যে
সিগারেট বিকৃত
বিকৃত ভাবেও সিগারেটটা খেত, সে তার গলাটা চেপে ধরেছে। এবং সে এটা দেখার পরে সাথে সাথে সে একটা আত্মচিৎকার দিয়ে দিল, এবং আত্মচিৎকার দেওয়ার পরে পাশের রুম থেকে তার লোকজন আর কি ছুটে আসলো, এবং লোকজন এসে আর কি দরজা নক করার চেষ্টা করলো। একটু পরে সে বুঝতে পারলো যে দুইটা হাত তাকে ফ্রি করে দিয়েছে, গলাটা থেকে ফ্রি করে দিয়েছে, এবং সে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে লাইট টাইট সবাই জ্বালায়, জ্বালানোর পরে দেখলো যে সে কিচ্ছু নেই। আর এরপরে মামা একটা জিনিস সব থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার, যে সে দেখলো সে যে মাটিটা নিয়ে আসছিল সেই মাটিটা সে কোথাও
নেই, কবরের স্থান থেকে আনা মাটিটা,
এবং কি সেই পলিথিনটা কোথাও নেই।
ওকে, সো মোটিভটা এখন কিছুটা পাওয়া গেল, মনে হচ্ছে যে সেই মাটিটাই হয়তো বা কোনো কিছু একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। আই ডোন্ট নো যে আসলে কি ঘটেছিল। সো এটা হচ্ছে
জি ভাইয়া
পরবর্তী যে এক্সপিরিয়েন্সটা ছিল আপনার। অনেক ধন্যবাদ ইমন, আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমি জানি না আবারও সেই একই কথা বলতে হবে যে ভয় লাগার বিষয়টা একান্তই প্রত্যেকের নিজস্ব ব্যাপার, কার কিসে ভয় লাগে আসলে এটা কোনো মানে মাপকাঠি নেই। তো যাই হোক, আমরা আর এই ঘটনা নিয়ে আর আলোচনায় না গিয়ে আমরা পরবর্তী ঘটনার দিকে চলে যাই।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি চারজন বন্ধুকে নিয়ে গত সপ্তাহে ঢাকার একটি বিশেষ জায়গায়। আমরা ধারণ করেছি ডরের 87তম পর্ব আপনারা শুনছেন হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রনি, বাবু, হাসান এবং ইমন এই চারজন বন্ধুকে সাথে করে আজকের ডর চলছে। 5 মিনিটের জন্য ছোট্ট আরেকটা বিরতির সময় হয়ে গেল।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
5 মিনিট পর আরো একবার ওয়েলকাম ডরে শেষবারের মতো হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমাদের সঙ্গে আছে রনি, বাবু, হাসান এবং ইমন। রাত গভীর হয়েছে, কথা না বাড়িয়ে আমি আরজি কিবরিয়া সরাসরি আবারও ফিরছি ডরের মূল গল্পে। ডর
ফাইনালি এক এক করে চারজনের ঘটনায় কিন্তু আমরা শুনে ফেললাম, এবং আমি জানি না কার কাছে কি রকম লেগেছে, কিছু কিছু ঘটনা আমার কাছে সত্যি ভয়ের মনে হয়েছে। তবে আমি বারবার বলি, এক একজনের ভয় পাওয়ার লেভেল এক এক রকম, খুব ক্ষুদ্র জিনিসও অনেকে ভয় পেয়ে যায়, আবার অনেকে অনেক অনেক কিছু ঘটে গেল মানে চমকে যায় না, ভয় পায় না। তো যাই হোক, কিরকম ভয় লেগেছে এই বিচারটা আপনাদের উপর ছেড়ে দিয়ে এবার আমি ঘটনার দিকে যাই, কেন আপনাদেরকে এই বাড়িতে আমরা নিয়ে এসেছি সেই ঘটনাটা আমি শুরুতে একটু বলেছিলাম, পুরোটা কিন্তু এখনো বলি নাই। তো সেই ঘটনার দিকে যাই, আমি আগেই বলেছি আমরা মূল ঘটনাটা যে রুমে ঘটেছে অর্থাৎ পাশের রুমটাতে, সেই রুমে কিন্তু আজকে ডর ধারণ করার অনুমতি আমরা পাইনি। আমাদেরকে অনেকভাবে নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু আমাদের অতি উৎসাহ থেকে শেষ পর্যন্ত আমাদেরকে আদেশই করা হয়েছে, এবং অবশেষে আমরা বাধ্য হয়েছি পাশের রুমে বসে আজকের ডর ধারণ করার জন্য। ঘটনাটা হচ্ছে এই যে বাসাটা আজকে বেশ কয়েক বছর ধরেই ফাঁকা অবস্থায় রয়েছে, এই ফ্লোরটা, তবে নিচের ফ্লোরে কিন্তু মানুষজন রয়েছে। তবে এই বাসাতে যারাই থাকছে তারা একান্ত বাধ্য হয়েই থাকছে, তাদের আসলে অন্য কোথাও বা অন্য কোনো জায়গায় গিয়ে থাকার মতো পরিস্থিতি নাই, সেজন্যই তারা যাচ্ছে না। ঘটনা হচ্ছে যে প্রায় আজ থেকে বেশ কয়েক বছর আগে এখানে যেই পরিবারটা থাকতো, বেশ বড় সড় একটা পরিবার, এর আগের ডর আমরা যেখানে ধারণ করেছিলাম সেখানে কিন্তু আমরা বেশ কয়েকটা ছোট ফ্যামিলিতে অল্প কিছু মেম্বার ছিল, বাসাটা মোস্ট অব দ্য টাইম ফাঁকাই থাকতো, সো এই ধরনের ঘটনা ঘটতো, কিন্তু এটা বেশ গ্যাদারিং একটা জায়গা ছিল, সব মোটামুটি সব সময় পুরো ফ্লোরে গ্যাদারিং থাকতো। তো যাই হোক, ঘটনাগুলো ঘটতে শুরু করে তারা যখন থাকা শুরু করে প্রায় এক বছর পর থেকে এই বাসার ঘটনাগুলো ঘটতে শুরু করে। এবং একটা জিনিস যারা আজকে এখানে এসেছেন প্রত্যেকেই হয়তো নোটিস করেছেন, এই বাসাটার কোথাও আয়না নেই, এবং যে জায়গাগুলোতে আয়না লাগানোর কথা ছিল সেই জায়গাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্ক্রুগুলো খুলে নেওয়া হয়েছে, আয়না যে ছিল সেই শেপটা বোঝা যায়, দাগগুলো রয়ে গেছে কিন্তু আয়নাগুলো নেই। এটার একটা কারণ রয়েছে, কারণটা হচ্ছে যে একটা পর্যায়ে যে এই বাসার মানুষজন প্রথমে বিষয়টা নোটিস করেনি, একজন দুজন করে একটু একটু করে নোটিস করতে শুরু করেছে যে এখানকার আয়নাগুলোর মধ্যে একটা অদ্ভুত কিরকম মানে সিম্বল থাকে। এবং প্রথমে যখন কেউ একজন নোটিস করেছে, এটা জাস্ট হয় না, আয়নার মধ্যে কিন্তু অনেক সময় দেখবেন ঘেমে বা কোনো না কোনো ভাবে কিরকম অদ্ভুত কিছু চিত্র তৈরি হয়েছে, সো এটা এরকমই ছিল ধরে নিয়েছে। তো এরপর একজন আরেকজনের সাথে যখন শেয়ার করা শুরু করে প্রত্যেকেই দেখতে পায় যে না ঘটনাটা ঠিক। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেই দিন যেই সিম্বলটা থাকে ওই বাসার যেই কয়টা আয়না রয়েছে প্রত্যেক আয়নার মধ্যে এই ধরনের চিহ্নগুলো দেখা যেত, এবং চিহ্নগুলো না মানে একটু কেমন জানি উইয়ার্ড উইয়ার্ড টাইপ চিহ্ন হয়ে থাকতো, হয়তো কখনো মানে কোনো অদ্ভুত মানুষের মুখমণ্ডল হয়ে থাকতো, কখনো চোখের আকৃতি হয়ে থাকতো, এবং কখনো কখনো দেখা গেছে যে অদ্ভুত পশু পাখির মতো একটা চেহারা ধারণ করে থাকতো, এই ধরনের কিছু সিম্বল দেখা যেত। তো এই অবস্থা চলছে, এই অবস্থার মধ্য দিয়ে ওই ফ্যামিলিটা এই বাসায় থাকতে শুরু করে, যদিও এটা শুধু ঘটছে, এই ধরনের আর কোনো ধরনের কোনো কিছুই ঘটছে না, সো ব্যাপারটাকে ওরা মানে ইগনোর করেই যাচ্ছে। তো একটা পর্যায়ে হলো কি, ভয়ের মাত্রাটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এই বাড়ির মানুষজন আর তখন সেটাকে ইগনোর করতে পারছিল না, কারণ হচ্ছে এখন আর শুধু আয়নার মধ্যে সিম্বল দেখারই বিষয়টা থাকছে না, তাদের মনে হচ্ছে যে এই বাসাটার মধ্যে কিছু একটা মানে অস্তিত্ব টের পাচ্ছে, কোনো কিছুর একটা অস্তিত্ব টের পাচ্ছে। সবচেয়ে ভয়ের যে বিষয়টা যেদিন রাতে ঘটে, এই বাসার একটা মানে মেয়ে ছিল, সেটা হচ্ছে 15-16 বছর তার বয়স ছিল। তো সে একদিন ঘুমিয়ে আছে তার রুমে, দরজা খোলা ছিল এবং সেই দরজার পরে ড্রয়িং রুমটা ছিল যেই কমন স্পেসটা ছিল। তো সে ঘুমের মধ্যে হঠাৎ ডিম লাইটের আলো দেখতে পাচ্ছে তাদের ঘরে একটা কুকুর হেঁটে বেড়াচ্ছে। এটা প্রথমে দেখে সে একটু ভয়ে কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে ফেলেছিল, তারপর যখন একটু সাহস হয়েছে তখন সেই কাঁথার ফাঁক দিয়ে দেখেছিল না ঠিকই কুকুরটা ঘুরে বেড়াচ্ছে পুরো ঘরের মধ্যে, একটা পর্যায়ে তার রুমের দিকে এগিয়ে আসতে থাকে। এবং এই অবস্থা দেখার পর মেয়েটার স্থির থাকেনি, মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, এবং সাথে সাথে মানে পুরো বাসার লোকজন উঠে যায় এবং তারা দৌড়ে তার রুমে আসে এবং জানতে চায় যে কি হয়েছে ঘটনা। তারপর সে এই ঘটনার কথা বলে যে এখানে এই অবস্থা দেখেছে। তো এটা কেউ কেউ বিশ্বাস করেছে আবার কেউ কেউ করে নাই, কারণ হচ্ছে ওই যে আগে আয়নার যে ব্যাপারটা ছিল সেই ঘটনা থেকে কেউ কেউ একটু বিশ্বাস করতে শুরু করেছিল এই বাসাটাতে মনে হয় কোনো একটা ঝামেলা আছে, আবার অনেকে সেটা ইগনোরও করেছে। যাই হোক, এভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। এরপর এই মাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং এই যে কুকুর হেঁটে বেড়ায় রাতের বেলা এটা অনেকেই দেখতে পায়, বন্ধ দরজা জানালা সমস্ত কিছু, মানে কোনো কিছু আসা যাওয়ার মতো সুযোগ নেই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওনারা কুকুরটা খুঁজে পাচ্ছে না, কিন্তু যখন ঘরের লাইট জ্বালাচ্ছে সাথে সাথে দেখতে পাচ্ছে ঘরের মধ্যে যে কুকুর হাঁটলে কি ধরনের একটা পায়ের ছাপ থাকে না, এই পায়ের ছাপগুলো কিন্তু স্পষ্ট বোঝা যেত তখন, কিন্তু কুকুরটা খুঁজে পাওয়া যেত না, এবং একটা বিকট দুর্গন্ধ কেমন জানি ছড়িয়ে থাকতো এই পুরো বাসার মধ্যে, এবং একটা সময় পরে এই দুর্গন্ধটা চলে যেত। এবং এটা দেখা গেছে দিন দিন প্রত্যেক দিন ঘটতে শুরু করে, এবং সেম একটা সময় প্রায় 12টা না 12:30টার পর থেকে প্রায় 2-3টা পর্যন্ত এই ঘটনা চলতে থাকে, এবং আস্তে আস্তে যখন ওই সময়টা যায় গন্ধটা দুর্গন্ধটা আস্তে আস্তে মিলিয়ে যায়। এবং আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে একদিন, প্রায় এই বাসার 2-3 জন মানুষ দেখতে পায় তাদের ড্রয়িং রুমটাতে যেখানে একটা কমন স্পেস রয়েছে, একদিন রাতের বেলা একটা কুকুরের সাথে একটা মানুষ বসে কথা বলছে। এবং এই ঘটনা দেখার পর মানে দুজনই প্রায় অজ্ঞান হয়ে পড়ে যায়, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় আবার বাড়িতে, এবং সেইম পর্যায়ে ঠিক ওই দিনও ওই করিডোরে দেখা যায় যে কুকুরের পায়ের ছাপ রয়েছে কিন্তু আর কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তারপর হচ্ছে এখানকার যে লোকাল যে কবিরাজ বা ফকির রয়েছে তাদেরকে আনা হয়েছে, তারা অনেকে অনেক ধরনের কথা বলেছে এবং অনেক ধরনের কিছু মানে তাদের প্রক্রিয়া অনুযায়ী যা যা করার করেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা এই বিষয়টা থেকে মুক্তি পায়নি এবং একটা পর্যায়ে তারা ঘর ছেড়ে যেতে বাধ্য হয়। যখন এই বাসার মধ্যে একদিন রাতের বেলা কেউ একজন ওয়াশরুমে যাচ্ছিল, হঠাৎ তার পায়ের মধ্যে কোনো কিছু একটা লেগে যায়, তো সাথে সাথে সে ভয় পেয়ে যে লাইট জ্বালিয়ে দেয় এবং অদ্ভুত ভাবে মানে কি বলবো, ওই দিন লাইট জ্বালানোর পরে ওই জিনিসটা দেখা যাচ্ছিল এবং সেটা ছিল একটা মৃত দাঁড়কাক, মরে পড়েছিল এখানে এবং তার পায়ের সাথে সেই দাঁড়কাকটাই লেগেছে। মানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে যে এই বাসার দরজা জানালা সব বন্ধ, দাঁড়কাক কোথা থেকে আসে তাও এমন একটা জায়গায়। এরপরে আর এই বাসার যারা বাসিন্দা রয়েছে তাদের আর এখানে থাকার সাহস হয়নি, ঠিক কয়েকদিনের পরেই তারা এই বাসাটা ছেড়ে দেয় এবং এরপর থেকে এই বাসায় কেউ থাকেনি। কেন এই ঘটনা ঘটেছে এই বাসায় এটা কিন্তু সদুত্তর আজও পাওয়া যায়নি, যারা এই বাসার মালিক তারাও দিতে পারেনি, যারা আশেপাশে রয়েছে তারাও বলেনি যে কেন অদ্ভুত হঠাৎ করে এই বাসাটাতে কেন এই ঘটনা ঘটছে। আমরা জানি না কেউ কি আমাদের সাথে গোপন করেছে কিনা, তবে আমরা যথেষ্ট চেষ্টা করেছি এটার পেছনে কোনো কারণ আছে কিনা জানার জন্য, কিন্তু ফাইনালি আমরা জানতে পারিনি। তবে ঘটনাগুলো এটা ঘটে গেছে এবং এই ঘটনার পর থেকে এই রুম থেকে আয়নাগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং চেষ্টা করা হয়েছিল কিছু মানুষজনকে ভাড়া দেওয়ার জন্য, কিন্তু সামহাও কোনো না কোনো ভাবে দেখা গেছে যে এখানকার ঘটনাটা লিক হয়ে যাচ্ছে, অনেকেই জেনে যাচ্ছে, শেষ পর্যন্ত কেউ আর এই বাসায় ভাড়া থাকার সাহস পায় না, তো শেষ পর্যন্ত এটা ধীরে ধীরে অনেকটা কিছুটা পরিত্যক্ত হয়ে গেছে আর কি। সো এই ছিল এই বাসাটার ঘটনা। আই হোপ আজকের অতিথি যারা আছেন অফ দ্য রেকর্ড অনেকেই অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছিলেন এই বাসাটা নিয়ে, আই হোপ যে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবং ডট যারা শুনছে তাদেরও হয়তো বা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছে, হয়তো বা অনেকেরই মনে অনেক ধরনের প্রশ্ন জেগে গেছে। যাই হোক, যারা এই এলাকায় আছেন কিংবা যারা বেশি ইন্টারেস্টেড এই জায়গাটা সম্পর্কে খোঁজ বের করার জন্য, তারা একটু খুঁজে দেখতে পারেন, হয়তো বা একটু চেষ্টা করলে আপনি পেয়েও যেতেও পারেন। সো এই ছিল এখানকার ঘটনা। এবার হচ্ছে আমাদের কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা ঘটনা সবার সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা আমি কিছুদিন আগে ফেসবুকে আমাকে ইনবক্স করেছে একজন বন্ধু, তার নাম হচ্ছে ইমরোজ, ইমরোজ ইনবক্স করে ঘটনাটা পাঠিয়েছে, সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে আজকে আমি বিদায় নিতে চাই। ঘটনাটা হয়েছে এরকম, ইমরোজ ঢাকায় কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে এবং তার ব্যক্তিগত গাড়ি রয়েছে, তার গাড়ি চালানোর খুব আগ্রহ, গাড়ি চালাতে সে ভালোবাসে এবং এই জন্য অনেক সময় ব্যস্ততায় দিনের বেলায় সময় হয় না। যাই হোক, সে রাতের বেলা প্রায় মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হয়, গাড়ি চালায়, পুরো ঢাকা শহর জুড়ে সে গাড়ি চালায়। সো এই গাড়ি চালানোর মধ্যেই তার একটা অদ্ভুত অভিজ্ঞতা তার একদিন ঘটে। অভিজ্ঞতাটা হচ্ছে এরকম, সে ঢাকা শহরের অনেক রাস্তা ঘুরে বেরিয়েছে এবং একটা পর্যায়ে সে সংসদ ভবন এলাকায় আসে। সংসদ ভবন এলাকা থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুরের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে যাওয়ার কিছু দূর সামনে যে প্রথম খেজুর বাগান যে ক্রসিংটা আছে, সেই ক্রসিংটা পার হয়ে আগারগাঁয়ের দিকে যাবে এবং রাস্তায় তখন প্রায় রাত, উনি যতটুকু বলেছে দেড়টা দুইটা বা তিনটা এরকম কিছু একটা টাইম হবে, আমি এক্সাক্ট টাইমটা ভুলে গেছি। তো সেই সময়ে উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, বৃষ্টি হতে পারে বা হবে এরকম একটা ভাব ছিল আকাশের। গাড়িতে গান বাজছে, উনি গাড়ি চালাচ্ছে, একটু আনমনে গাড়ি চালাচ্ছে। তো আইডিবি ভবনের কিছুটা আগে, অর্থাৎ কি বলবো, এক্সাক্ট জায়গাটা এই জায়গাটারই কোথাও একটা হবে, হঠাৎ করে উনি খেয়াল করলো কে যেন একজন ডিভাইডারের মাঝখান থেকে দৌড় দিয়ে রাস্তা ক্রস করছে এবং এটা দেখে সাথে সাথে উনি ব্রেক করেছে এবং এত মানে মোমেন্টের মধ্যে ঘটনাটা ঘটে গেছে, মানে ব্রেক করে উনি রাখতে পারেনি, একদম উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে, গাড়ি চালিয়ে দিয়ে কিছু দূর চলে এসেছে এবং রাস্তা খালি, উনি চাইলে চলে যেতেই পারত কিন্তু কোথাও একটা বিবেক ওনার বেঁধেছে এবং সাথে সাথে উনি গাড়িটা স্টপ করেছে এবং স্টপ করার পরপর উনি দেখেছে ওনার পেছনে যে একটা সিএনজি আসছিল, একটা সিএনজিটাও মানে চিৎকার চেঁচামে এই কি হলো কি হলো বলে, মানে সিএনজিটাও পাশে এসে উনাকে থামতে দেখে সিএনজিটাও থেমেছে এবং সিএনজি ড্রাইভার আর উনি একই সাথে গাড়ি থেকে নেমেছে। নেমে ওনারা কি হলো, মানে মানুষটা কোথায় গেল, দেখে পেছনে কেউ নেই, একটু অবাক হয়ে গেল। তারপর ভাবলো গাড়ির সাথে একদম পিছে যায়নি, তো গাড়ির নিচে চেক করে দেখলো। অদ্ভুত ব্যাপার হচ্ছে কোথাও কিচ্ছু নেই, এবং ওনার গাড়ির উপরে যে বনেটের উপরে যে পড়েছিল কোনো কিছুর একটা হাতের ছাপ পড়েছে, সেই ছাপটা কিন্তু স্পষ্ট বুঝা যাচ্ছে, খুব ভারী কোনো কিছু একটা পড়েছে এখানে। সেই দাগটা রয়েছে কিন্তু কিচ্ছু নেই, মানে সিএনজি ড্রাইভার একা ছিল, সে বাসায় খুব সম্ভবত যাচ্ছিল, এবং দুজনে বেশ অবাক হয়ে গেছে কিভাবে সম্ভব। এরপরে আর কিছু না বলে সিএনজি ড্রাইভার একটু এই বিষয়গুলো আবার একটু অন্য চোখে দেখে, তার ভাষ্য মতে অদ্ভুত কোনো কিছু, মানে অশরীরী কোনো কিছু এই সেই বলার পর তার আর এটা নিয়ে কথা বাড়ায়নি, যে যার যার জায়গায় চলে যায়। এবং ইমরোজ এর পরবর্তী প্রায় বেশ কিছুদিন রাতের বেলা অনেক দুঃস্বপ্ন দেখতেন এটা নিয়ে, কিছু মানসিকভাবে বিষণ্ন থাকতেন, কিন্তু একটা পর্যায়ে ধীরে 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 উনি এই জায়গাটা থেকে কাটিয়ে ওঠেন। এবং ইমরোজ এটাও বলেছে যে আসলে সে জানে না এটা কি, মানে কি ঘটনা, মানে এটা কি তার মনের ভুল। তার মনের ভুল হলে যে সিএনজি ড্রাইভারটা ছিল তার তো ভুল হওয়ার কথা ছিল না, সেও কেন থেমে গেল এবং সেও কেন দেখলো যে কোনো কিছু একটা এই গাড়িটার সাথে পড়ে গেছে। তো যাই হোক, এরপর থেকে ইমরোজ আর গাড়ি নিয়ে খুব একটা এত ঘন ঘন বের হয় না, তবে বের হলে অবশ্যই কাউকে সাথে নিয়ে বের হয়। এবং আমি ইমরোজকে বলেছিলাম যে আপনি যদি চান তাহলে আমাদের সাথে কোনো একটা জার্নিতে যোগ দিতে পারেন, আপনার কাছ থেকে আমরা ঘটনাটা শুনতে চাই। কিন্তু অনেক অনুরোধ করার পরে ইমরোজ রাজি হয়নি, শুধু রিকোয়েস্ট করেছে যে ঘটনাটা যদি আপনি চান শেয়ার করতে পারেন কিংবা নাও করতে পারেন। আমার কাছে কেন জানি মনে হলো ঘটনাটা একটু শেয়ার করি সবার সাথে। সো এই ঘটনাটার সাথেই আজকের মতো বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড জায়গা থেকে সুমন এবং ডট টিম আবারও আপনাদের সাথে যোগ দিবে।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শেষ করছি আজকের মতো ডর, আরো একবার শুভেচ্ছা। আজকের মতো আমি আরজে কিবরিয়া ডর থেকে এটি টানছি। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আরো একবার আপনার দরজায় কড়া নাড়ব। অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি।